This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার টিম মেম্বার আর যে সুমন ও মঞ্জু চলে এসছে। আর আজকে কে রয়েছেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে এই মুহূর্তে নিজের জীবনের চরম অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবার জন্য? চলুন শুরুতেই আমরা আর যে সুমনের কাছ থেকে জেনে নেই কে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন।
যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের আসনে বসে সত্যের মুখোমুখি হচ্ছে মিলন। চেহারায় বয়সের ছাপ এখনো তেমন ভাবে পড়েনি। ছোটবেলা থেকেই খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট খেলার প্রতি বেশ আগ্রহ তার। পরিবারের অত্যাধিক আদরেই কেটেছে ছোটবেলা। সমবয়সী অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় মিলনের চঞ্চলতার মাত্রা কিছুটা বেশি, তবে সে খুবই সাহসী মানুষ। নিজের ভালো দিকগুলো নিয়ে কথা বলতে মিলন খুবই লজ্জা পান, নিজেকে খুবই সামান্য মানুষ হিসেবে ভাবতে ভালোবাসেন। মিলন উপলব্ধি করেছেন মানুষকে সাহায্য করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়, তাই সবসময় চেষ্টা করেন মানুষকে সাহায্য করার। বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন মিলন, আর পথ শিশুদের সাথে খুব সহজে মিশে যাওয়ার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে মিলনের। যখন দেখেন কেউ পথ শিশুদের সঙ্গে খারাপ আচরণ করছে, মিলন তার প্রতিবাদ করার চেষ্টা করেন। এই হচ্ছে আমাদের আজকের অতিথি মিলন। মিলনের জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
আমরা জেনে নিলাম মিলন আজকে আমাদের অতিথি, এবং মিলন তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন। এরই ফাঁকে বলে নেই প্রিয় শ্রোতা, আজকে এই অপ্রিয় সত্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমি শুরুতে তার সাথে একটু কথা বলে নিতে চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে পুরো অনুষ্ঠান তিনি শুনছেন, এবং শোনার পরে তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনার যে মূল্যবান মতামত সেটা আপনি পুরো অনুষ্ঠান শোনার পরে আপনি মতামতটি জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি হচ্ছে মানুষের জীবনের ভুল অপ্রিয় সত্যগুলো তুলে ধরবার অনুষ্ঠান। আমরা বিশ্বাস করি, যেটা আমাদের থিম মিউজিক আমরা বলেছি, যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। যদি আপনিও বিলিভ করেন মিলনের মতো যে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষকে অনেক কিছু শেখাবে, এবং আপনার মতো করে কেউ ভুল আর না করুক, তাহলে চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আজকে আশ্বস্ত করতে চাই, পুরো ঘটনাটি মানে আজকে মিলন যে ঘটনাটি এখানে প্রকাশ করবে সে বিষয়টি নিয়ে অনেক ধরনের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠবে এবং অনেকেই কনফিউজ হয়ে যাবেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবার জন্য এবং এই ঘটনাটিকে সত্য প্রতিপাদন করবার জন্য শেষের দিকে আমরা বেশ কিছু প্রুফ আপনাদের সামনে হাজির করব। আমরা শুরু করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিব। আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে এত এত চ্যালেঞ্জ থাকার পরেও আপনি কেন যাহা বলিব সত্য বলিব তে আসলেন?
যাহা বলিব সত্য বলিব আমি এই জন্য আসছি যে আমি অনেক অন্যায় করছি, ভুল মানুষ বলতে করে যে ভুলটা আমিও করছি পারিবর্তনের শিকার হয়ে। তো আমি এই দেশের সবার কাছে আমি ক্ষমা চাই, আমি যে অন্যায়টা করছি তার কোনো ক্ষমা আছে কিনা আমি জানি না। তো আমি জানি না যে আমার ক্ষমা তো কোনোদিন করবে কিনা।
যদি মানুষ ক্ষমা না করে এবং যদি আপনার পাপের শাস্তি রাষ্ট্র আপনাকে দিতে চায়, আইনি সংস্থা আপনাকে দিতে চায়, সেটা আপনি মাথা পেতে নিবেন কিনা?
আমি 100% জানেন আমি মাথা পেতে নিতে আমি এখনো প্রস্তুত।
ওকে, আমরা যাহা বলিব সত্য বলিব তিনটা স্টেপের কথা বলি। প্রথমটা হচ্ছে আমরা বিশ্বাস করি ভুল কিংবা অপরাধ যেটাই বলি না কেন তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং তারপরে ভুল এবং অপরাধের জন্ম হয়, সেখানে শেষ হয়ে যায় না। কিন্তু ভুল এবং অপরাধের পরে যেই ব্যাপারটি শুরু হয় সেটা হচ্ছে ভুল কিংবা অপরাধের রেজাল্ট। এই তিনটি মিলিয়ে চলে যাহা বলিব সত্য বলিব। আজকে মিলন এখানে আছেন, মিলনের ভুল এবং অপরাধ আমরা আবিষ্কার করব এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করব, তার পরিণতি কি হয়েছে সেটাও আবিষ্কার করব। আর মিলনকে এখানে তুলে ধরছে যাহা বলিব সত্য বলিব ঠিক সেই একই উদ্দেশ্য থেকে, সেটা হলো মিলনের মতো জীবন যেন কারো না হয়। মিলনের মতো জীবনে যদি আপনার যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এখনই নিজেকে সংশোধন করুন, আর মিলনের মতো জীবনে যদি কেউ থেকে থাকেন তাহলে সেখান থেকে বের হয়ে আসুন। একজন মানুষ যদি সচেতন হতে পারে যাহা বলিব সত্য বলিব শুনে তাহলে আমাদের সাকসেস। শুরু করার আগে আপনাকে আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনি যখন এখানে আসছিলেন তখন বলছিলেন যে আপনার কাছে ফোন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য টাকা চাওয়া হয়েছিল, ব্যাপারটা আসলে একটু বলবেন? ছোট
ব্যাপারটা হলো যে আমি একদিন আপনাদের অফিসে ফোন করি, ফোন করার পরের দিন চারটার দিকে আমাকে ফোন করে বলায় আমার নাম কিবরিয়া। তো আমি তাকে সালাম দিয়ে কথা বলি, তো বলি তোমার নাম কি? মিলন খান। আমি বললাম জি আমার নাম মিলন খান। তো বলতেছে তুমি কি যা বলিব সত্য বলিতে আসতে চাও? তো আমি বললাম যে হ্যাঁ আমি আসতে চাই। তো বলে দেখো আমাদের এখানে আসতে হলে অনেক নিয়ম কারণ আছে। বললাম যে কেমন নিয়ম কারণ? বলে তোমার কিছু বায়োডাটা বলতে হবে। আমি হ্যাঁ আমি বলার জন্য প্রস্তুত। তো বলে এখানে আসতে হলে কিছু একটা টাকাও দিতে হবে। তো আমি বললাম কত টাকা? তাই আমাকে চাইলো 10,000 টাকার মতন চাইলো। তো আমি বললাম যে দেখেন আমার 4-5 মাসের রুম ভাড়া আটকে রয়েছে, আমি হেরাই দিতে পারি না। তো আপনার অনুষ্ঠানে আমি কি করবো? তবে আপনার অনুষ্ঠান আপনার কাছেই রাখেন। আপনার সময় দেখি উপরে আপনার ছবির পাশে সেখানে একটা টেলিফোন নাম্বার দেওয়া। তো আমি ধারণা করছি যে ওটাই হবে আপনাদের অফিসের নাম্বার, এবং কি আপনি যখন আপনাদের হ্যালো এটনেন্ট যখন আপনাদের ফোন নাম্বারটা বলেন সেই নাম্বারটা আমার মোবাইলে এখনো রেকর্ড করা।
আপনি ওই নাম্বারে ফোন দিয়েছেন?
ওই নাম্বারে আমি ফোন দিয়েছিলাম। তার ফোন দেওয়ার পরের দিনকে ভোর 4টার সময় আমাকে ফোন দেওয়া হয়েছে।
ওই নাম্বারে ফোন দিলে তো আলটিমেটলি এটা ফোন রেকর্ড হবে, ওখানে তো কেউ রেসপন্স
করবে না।
আমি এখানে একটু বলে নিতে চাই প্রিয় শ্রোতা, ও যেটা করেছে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ও আসলে যে নাম্বারটা আমরা বলি হ্যালো 8920 সেটা আসলে একটা একেবারে নির্দিষ্ট একটা নাম্বার, আপনারা নিশ্চয়ই জানেন। এবং ওই নাম্বারটিতে কেউ ফোনে রেসপন্স করে না, ওটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়, আপনি যেটা বলবেন সেটা ওখানে রেকর্ড হবে। এপাশ থেকে কেউ আপনাকে রেসপন্স করবে না, পরে আপনার ভয়েসটি নিয়ে আমরা ওটা অ্যানালাইসিস করে আপনার সঙ্গে যোগাযোগ করি। এবং এই যে পেজটি এটি একটিমাত্র অফিসিয়াল পেজ আছে এবং অসংখ্য ফেক পেজ আমাদের ফেসবুকে হয়েছে, ওখানে হয়তোবা যারা ফেক পেজ করেছেন তারা হয়তোবা তাদের নাম্বারগুলো দিয়েছেন এবং এই এই কাজটি করছেন। আমরা বেশ কয়েকটি জায়গা থেকে কমপ্লেন পেয়েছি এরকম। আপনাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই ইটস আ ভলেন্টারি ওয়ার্ক ফ্রম ABC রেডিও। আমরা কাউকে কখনোই এই ধরনের কথা বলি না, এবং শুধুমাত্র তাই না, যদি আপনারা কেউ আমাদেরকে ধরিয়ে দিতে পারেন যে কেউ আপনাকে আর্থিকভাবে ট্র্যাপে ফেলতে চাচ্ছে, আপনার কাছ থেকে অর্থ চাচ্ছে বা কোনো ধরনের উপঢৌকন যেটাই বলি না কেন, যে কোনো কিছু যদি আপনাকে চায় ABC রেডিওতে অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য হ্যালো 8920 কিংবা JBSB-তে, তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা একদম ভুয়া কল। এবং এরকম হলে অবশ্যই তাকে যদি আপনি ধরতে পারেন, ধরার পর আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছিলেন ঠিক সেখান থেকে শুরু করতে পারেন।
1992 জন্ম মার্চ মাসে,
1992 সালের মার্চ মাসে 7 তারিখ
আমার জন্ম। তো সেই সময় আমার নাম রাখা হয় মিলন খান।
মিলন খান
জি, আমাদের বংশটা ছিল একটু খান বংশ। আর আমি ছোট অনেক আদর পাইতাম ছোট মধ্যে আমি ছোট
সবার ছোট
সবার ছোট ছিল আমি ছিলাম তো এইভাবে চলতে গেছে আমার যখন বয়স অলরেডি দুই পাঁচ থেকে ছয় বছর যখন বয়স যায় তখন শরীর আমার এমনি থেকে ছোট দেখে একটু জিদ বেশি
আপনার জিদ বেশি
জিদটা একটু অন্য একটু বেশি জিদ যদি কেউ আমার একটা বলে আমি তাকে আরো দশটা কথা জবাব দিয়ে দিই কেউ যদি আমার একটা থাপুর আমি তাকে দুইটা থাপুর দিয়ে দিই স্কুলে যে স্কুল ভর্তি করা সেটা আমার আব্বার বন্ধুর স্কুল সিনিয়র স্কুলে হেডমাস্টার তো একদিন আমাকে যখন নাস্তা দিতে ভর্তি করা হয় তো সেখানে আমাকে স্যার অনেক আদর করে সবাই অনেক চকলেট কিনে দিত তো কোনো সময় আমি পড়া খারাপ করতাম না তো যখন আমি স্কুল থেকে আসতাম রাইতে ঘরে বসতে বসতাম তখন আমার ভাই বলতে পারে দেখো কেউ যেন খারাপ না বলতে পারে খান মতো খারাপ এরকম কথা যেন না বলতে পারে তোমার কাছে আমি একটা অনুরোধ করলাম আর অ্যাক্সিলেন্ট ভাবে কি আমার ভাইয়া আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকায় একটা ক্ষমতাসীন লোক ছিল যে কমিশনার যে কমিশনের নামটা আমি সেটা বলতেছি না এই জায়গা তো ভাই ছিল আমার যে কমিশনারের ডাইনাথ আমার বড় ভাই কমিশনার যাই করতো আমার বড় ভাইরে বলতো আর এক নামের সময় আমার বড় ভাইরে চিনতো যে কমিশনারের ভাই আর হিসাবে আমারও চিনতো যে আমি খানের ভাই মিলন খান আর ওই এলাকার মধ্যে আমার কেউ টুইটারি বলে কোনো সাহস ছিল না যখন স্কুলে যাইতাম স্কুলের মাস্টারও কিছু বলতে পারতো না ভয় পেতো আমার বলতে তো এইভাবে আমি অলরেডি লেখাপড়া করতে করতে ক্লাস ওয়ান পর্যন্ত আসি ওয়ানের মাঝামাঝি আমাকে একবার সারে মারে ওই নিউমোনিয়া জ্বর হওয়ার কারণে আমি তিন দিন স্কুলে যেতে পারিনি না পড়ার কারণে আমার একদিন সারে দ্বারা মারছে তো মারার পরে আমি চিন্তা করলাম যে আমি ভাই আমার গায়ে ওই সারে হাত দিল ওর শিক্ষার দরকার আছে তো বন্ধুদের সাথে মিটিং করলাম বন্ধু আমার মন করতে হয় যাদের সাথে আমি লেখা
কোন ক্লাসে পড়েন তখন আপনি
ক্লাস ওয়ানে পড়ি
ক্লাস ওয়ানে পড়েন
তো আমাদের স্কুলে আমাদের ওই এলাকা লালমাইটা নামে একটা এলাকা আছে এগারো নম্বর সেকশন এটা যারা এগারো নম্বর থেকে শুনছেন তারা মনে এটা অবশ্যই জানেন তো সেই জায়গায় একটা নদী আসিল যা ওই জায়গাটা কিছু লোকের মাছ চাষ করতো তো আমার কিন্তু বন্ধু বললো কি চলে যেন আমার বাসায় তো ছুটি হয়েছে স্কুল ছুটি দশটার সময় সকাল দশটা স্কুল ছুটি হয় আমরা সময় স্কুলে যে সকাল দশটার সময় ছুটি ওই ওই জায়গার থেকে আমি যাই হঠাৎ করে এই আমার বন্ধুর বাসায় পুষ্কনির উপরে বাসা তো দেখতাম কি ওই জায়গায় অনেক সাপ
পুষ্কনির ভিতরে
পুষ্কনির ভিতরে অনেক সাপ তখন বললাম কি তোর সাপের মধ্যে বাস ক্রস কেমবে তো বললো কি এটি কোনো কিছুই অঙ্গরূপ করে না ক্ষতি করে না তোমার তোর সাপ ধরো তো বললো হ্যাঁ আমার ওর আবার একটা আছে বড় ভাই ও আবার সাপ বলে ধরে তো চিন্তা মনে মনে করে সেই যে আমাদের সারাতে আমার মাকে একটা শিক্ষা দেওয়া যাইব তোকে বললাম তোর ভাইরে কই আমার সাপ ধরে দিতে তখন বললাম সাপ তোর কেমন ধরছ কি ইস মাস দিয়া ইস মাসের কাদা বা ইস মাসটা যে মাসটা খায় ওই মাসটা দেওয়া আর বলে বকশি লাগে সাপ ধরে তো আমি বললাম ঠিক আছে কালকে সকালবেলা আমি যেন সাপ জানি পাই তো বললো এটা কোনো ব্যাপার না তুই জানা তুই সকালবেলা স্কুলে ঢুকার আগে সাপ নিয়ে ঢুকবি একটা কথা বলে রাখা ভালো স্কুলে যেসব ম্যাডাম আমার বেশি আদর করতো ভালোবাসতো তার জন্য আমি টান নিয়ে দিতাম আমার বাসায় জানতো দিয়ে দিতাম তো ছিলাম তো ওগুলো নিয়ে দিতাম সার করে সারেরা খাইতো অনেক খুশি হইতো তো ওই কাজটা আমি একইভাবে কাজটা করছি বড় একটা টিফিন বক্সের মধ্যে আমি সাপটাকে বড় তো বড়ার পরে সারে বললাম যে স্যার আম্মা না আপনার জন্য বিরিয়ানি পাঠাইছে স্যার তো জানে যে আমরা বিরিয়ানি খাই এখন স্যার তো মনে করেন হঠাৎ করে যখন বাড়িটা খুলেই দেয় ওটা তার সাপ আর তো যারা আছে আমাদের স্কুলে ফ্রেন্ড থাকলে সবাই তো দৌড় যায় যাবে পাশে আমি যখন আগে দৌড় যাইছি পরে স্কুলে কি আমি জানি না পরে তো মনে মনে বলি যে বড় ভাইয়ের কাছে আজকে বিচার দিব মায়ের কাছে মারিতে পারবো না তো হঠাৎ করে বড় ভাইয়ের কাছে বিচারটা শেষ করে দিয়ে দিল তো বাসায় যাওয়ার পর অনেক মায়েরা আমার খাইতে হয় বড় ভাইয়ের আব্বা আম্মা কেউ গায়ে হাত দেয় না বড় ভাই গায়ে হাত দিল তো ভাই আবার স্কুলে মাপ চাইছে আমার ছোট ভাই আমি মাপ চাইতেছি ও ছোট মানুষ যাক এইভাবে আমি আবার লেখাপড়া করতে করতে তবে আমার রোল কোনো সময় একের জায়গায় ডিউট যায় না এক
সবসময়
তো আমি খেলার সময় খেলাধুলা করতাম লেখাপড়াও করতাম হঠাৎ করে আমাকে একটা কোচিংয়ে ভর্তি করে দেওয়া হলো স্কুলের জন্য সেখানেও আমি আর কি ভালো ঠিক মাঝামাঝি জায়গায় মিরপুর ১২ নম্বর বঙ্গবন্ধু মাঠ বঙ্গবন্ধু মাঠে আমার খেলা তো আমার ওখানে ৩০০ টাকা ম্যাচ লাগছে আমরা তো আমাকে দিতে হবে ১০০ টাকা কেন আমি ক্যাপ্টেন বলে তিন ভাগের এক ভাগ আমার তো ঠিক আছে এখন টাকা কোথায় পাইছি কারণ ঘর থেকে ডেলি ১০ থেকে ১৫ টাকা বেশি পাই না তো শুক্রবার দিন খেলা স্কুল বন্ধ তো চিন্তা করলাম যে ভাইয়া তো সবাই তো ঘুমাই থাকবো ভাইয়ার পকেট দিয়ে টাকা নেবো কারণ ভাইয়াদের চলে ভাই তো দিব না সেখান থেকে ভাইয়ার পকেট থেকে ১০০ টাকা চুরি করি এই ফার্স্ট তো অনেক খেলতে যায় আর আমাদের সমস্যাটা হয় মানে ওরা আমার সাথে আর খেলতে পারে না ওই সময় একটা গন্ডগোল লাগাই দিছে গন্ডগোল লাগাই দিছে পরে আমার ভাইয়ের এক শত্রু আমি চিনি না ছেলেটাকে আমার ভাইয়ের এক শত্রু এক ছেলেকে বলতেছে যে যদি ওরা মারতে পারো তাহলে তোর ৫০০ টাকা দেবো তো এটা আমি শুনতাম আমার আরেক বন্ধুর কাছ থেকে তো আমি বলি যে দেখ খেলা আমরা জিতে যেতে শিখে তোরা যদি চুরি করো খেলার মধ্যে চুরি করা ভালো না তো বললো কি তোরে করতে হইব বাস তোরে করতে হবো বলে আমাদের ১০ ইঞ্চ একটা এই বড় ইট দিয়ে আমার মাথার পিছে একটা বাড়ি মারে ইচ্ছা মতো একটা তো ওই জায়গাটা আমি বেহুশ হয়ে যাই তো বেহুশ আল্লাহ রহমতে মাথাটা আমার ফাটে নেই তো সেখান থেকে আমি আর কোনো হুশ নেই আমার কথা বলতে সমস্যা হয়।
আপনি এখন যেটা কথা বলতে সমস্যা হচ্ছে হয়তো অনেকে বুঝতে পারবে না, আপনি কথা বলতে গিয়ে অনেক আটকে যাচ্ছেন, তারপরে গিয়ে রিলিভারি দিচ্ছেন, এটা আপনার ওই ওই প্রবলেমের কারণে?
প্রবলেমের কারণে ভাইয়াকে ডাক্তার বলল যে দেখেন আপনার ভাই মাথায় আঘাত পাওয়ার কারণে আর কথা বলতে এমন সমস্যা, তো এটাকে আস্তে আস্তে ঠিক হবে, তো ঠিক হতে 20 বছর লাগতে পারে, 15 বছর লাগতে পারে, তার জীবনটাও যেতে পারে, তবে এটা ঠিক হবে নিশ্চিত। তবে তাকে কোনো পানি দিলে তার কোনো প্রেশার আপনারা দিবেন না, তার কোনো মাথা জানি আর আঘাত জানি সে জানি না পায়, সে ব্যবস্থা আপনারা করবেন। ওই সময় আমি 5 দিন আমি ঘরে রেস্টে নিই, আমার মা আম্মা উনি আমাকে স্কুলে যেতে দেয় না, একদিন স্কুলে অ্যাডপ্ট করে গেছি, তো ওখান থেকে আমাকে পড়া দিছে, তো ওই অতি ফার্স্ট পড়া বুঝলা যে কোচিং নিয়ে গেছি, কোচিং দিকে পড়াইছে তাও বুঝলা যাই। তারপরে একটা পরীক্ষা হয় যেখানে আমি 100-তে 100, সেখানে আমি 100 জায়গায় মাত্র 2 পয়েন্ট, খেলতে গেল মন বসে না। ভাইয়া তো একদিন পরীক্ষার খাতা দেখে এই তো আমার উপর অত্যাচার শুরু করে।
প্রিয় শ্রোতা, আপনারা এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে আছেন, ব্যাকগ্রাউন্ড বলতে আমার বোঝাচ্ছি যে ভুল কিংবা অপরাধের ব্যাকগ্রাউন্ডটা খুবই ক্রুশিয়াল পার্ট ওর ছোটবেলাতে। দুটো জিনিস এখানে একটু মার্ক করতে চাই আপনাদেরকে, একটা হচ্ছে ও জন্মের পর থেকেই পারিবারিক যে আভিজাত্য সেই আভিজাত্যের ব্যাপারটা ওর ভিতরে ঢুকেছে, আমি খান বংশের ছেলে সুতরাং আমার চলনে বলনে সবকিছুতে একটা লিডারশিপ থাকতে হবে, আমাকে কেউ বকা দিলে সে উল্টো 3টে বকা খাবে, প্রচন্ড রকম জিদ তার মধ্যে পরিবারের ছোট সন্তান হিসেবে, শাসনের জায়গায় শুধুমাত্র বড় ভাই বাবা মা কেউ তেমন একটা গায়ে হাত তোলেন না বা শাসন করেন না। এক দুই নম্বর হচ্ছে ও খেলতে ভালোবাসত কিন্তু ও খেলতে গিয়েই পাড়ার বখাটে ছেলেদের দ্বারা প্রচন্ড ভাবে আঘাত প্রাপ্ত হয় ব্রেনে। তারপরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওর যে ব্রিলিয়েন্স ছিল 100-তে 100 পেত, 100-তে 90 পেত, 99 পেত, সেই জায়গাগুলোতে পরিবর্তন চলে আসলো, ও 2 পাচ্ছে 3 পাচ্ছে, ওর কোনো জিনিসে মনোযোগ নেই, খেলাতে মনোযোগ নেই, ওর ব্রেনের মধ্যে একটা ডিসফাংশন হওয়া শুরু হলো। এই অবস্থাতে ওর ভাই এই যে পরীক্ষাতে খারাপ মার্কস পাচ্ছে সেজন্য ওর উপরে অত্যাচার শুরু করলো। দিস ইজ ভেরি 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 ক্রুশিয়াল পার্ট, ব্যাকগ্রাউন্ডে আছি আমরা, আমরা আবারও ফিরতেছি আপনার কাছে।
তারপরে ওই জায়গার থেকে এক মেয়ে, তার নাম লিমা, লিমার রোল ছিল 2, আমার রোল ছিল 1, তো লিমা আমারে বললো যে মিলন ভাই আপনি এত ভালো ছাত্র আমার আগে থাকেন, তো আপনি হঠাৎ করে এরকম, তো আমি বললাম দেখো লিমা আমি নিজে কিছু বুঝতে পারতেছি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে।
কোন ক্লাস এটা?
এটা ক্লাস 3 থেকে, পুরো মাঝামাঝি অবস্থায়। এখান থেকে আমি এখন লিমা আমার সাহায্য করতেছে সব দিক থেকে লেখাপড়ায়, তো আমি আর পারতেছি না, আমার লেখাপড়া তো মনই বসে না, আর কি সারাদিন মঞ্চে আমি ঘরে বসে থাকি, সারাদিন মঞ্চে বন্ধুকে নিয়ে আড্ডা মারি, সারাদিন মঞ্চে কাকার সাথে একটু গন্ডগোল করি, এবং শরীর একটা জি, আর দেখতাম কি যে বাইরে আমার সব পিস্তল বিক্রি করতো, খেলনা পিস্তল বিক্রি করতো, তো আমাদের এলাকায় যখন কারেন্ট চলে যেত তখন আমার গোলাগুলি খেলতাম খেলনার পিস্তল দিয়ে, তো আমার একদিন মনে মনে বলে যে এগুলো সত্যিকারের পিস্তল হতো,
এগুলো আপনার মনের মধ্যে চলে আসে?
মনের মধ্যে চলে আসলো, নিজেটা নিজে বলতেছি যে এগুলো যদি একটা সত্যিকারের পিস্তল হতো তাহলে তো ভালোই হতো। তো একদিন হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে বলতেছে যে মিলন তুমি কি আমার সাথে খেলবা, আমাদের দেখে না ম্যাচ খেলা আছে। সেই সালটা ছিল 2007 সাল, এবং কি 2007 সালের প্রথম 7 সাল হবে আর কি, ডিসেম্বরের 25 তারিখ 2006 সালে, এটা 2007 সাল হবে, তো
শুক্রবার
তো ওই ক্লাস 3-এর মাঝামাঝি।
আপনার যদি 92 সালে জন্ম হয়, 2007 সালে আপনার 15 বছর বয়স,
জি
আপনি ক্লাস 3-তে পড়েন কিভাবে?
এমন আমার অনেকগুলো গ্যাপ গেছে স্কুলে, গ্যাপ গুলো ছিল কি আমার যেমন এটা পেলেতে যখন ভর্তি হতি ফার্স্ট, পেলেতে পরীক্ষা যাওয়ার 2 বছর আবার গ্যাপ পড়া ঘ্যাত, তো ঘর থেকে পড়ে নাই ছোট বাচ্চা কি পড়বো, এরকম বলতে বলতে আমার আর কি কিছু অনেকগুলো ঘ্যাত চলে গেছে। তারপরে ঘ্যাত দেওয়ার পর আমি কোন সময় পরীক্ষা খারাপ করিনি,
কারণ আপনি অনেকগুলো ঘ্যাত দিয়েছেন,
অনেক পরে আমার ঘ্যাত গেছে। তো একদিন হঠাৎ করে বন্ধুরা বললো যে ক্রিকেট খেলা আছে, কোন জায়গায় ক্রিকেট খেলা? আগারগাঁও তালতলা, যেটা বর্তমানে এখন মার্কেট, তো ওই জায়গায় আমি খেলতে যাই, তো এক ছেলে নাম রবিউল, তো মনটা অনেক খারাপ জন্য, তো ওই রবিউল আসে বলতেছে যে ভাই আপনার নাম কি, বললাম যে আমার নাম মিলন, তো বললো যে আপনি সাথে পুরো খেতে পারছেন অনেক ভালো লাগছে, আপনি কি ব্যাটিং করেন না? আমি বললাম যে জি আমার ব্যাটিং সবার লাস্টে, তো বললো যে হ্যাঁ আপনার আপনার বোলিং দেখছি, আপনার বোলিংটা অনেক ভালো বোলিং, আপনাদের মতন একটা খেলোয়াড় আমি খুঁজতেছি, তো আপনি কি আমার সাথে খেলবেন? তো আমি বললাম যে ভাই আপনি আমার জনই খেলতে ডাকবেন, আমি প্রস্তুত, কারণ আমি ক্রিকেটে খেলা পাগল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই আমরা, তবে যাবার আগে সেই শুরুর কথাটা আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা বলেছিলাম যে আজকের এই ঘটনাটি অনেককেই কনফিউজ করে দেবে এবং বিশ্বাসযোগ্যতার লেভেল নিয়ে অনেক বেশি আমাদেরকে ভুগতে হবে, এবং আমরা জানি যে এই মুহূর্তে যদি এসএমএস পোলের মুখোমুখি করি আপনাদেরকে তাহলে নোর সংখ্যাই বেশি হবে, কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে জেবিএসবি টিম প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে একজন অতিথিকে এখানে জায়গা দেয়, এবং সেই অর্থে আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠানটি শোনার জন্য, মিলনকে শোনার জন্য, এবং শেষে গিয়ে আমরা প্রুফগুলো এখানে
সামনে হাজির করব। আমরা কনফিউশনের জায়গাটি পরিষ্কার করতে চাই, তবে তার আগে ছোট্ট একটা বিরতি দিচ্ছি, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং বিরতির পরে ফিরে এসেই আমরা এই কনফিউশনের জায়গাটি পরিষ্কার করব। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি বাংলাদেশের রেডিও ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিবতে। এবং প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবতে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি অনুষ্ঠানের শেষে গিয়ে মিলনকে শুনে তার মূল্যবান মতামত জানাবেন। আমরা যে কনফিউশনে ছিলাম সেই কনফিউশনটা দূর করতে চাই। হ্যাঁ, আপনি বলছিলেন যে 1992 সালে আপনার জন্ম, আপনি 2006 সাল 7 সালের ঘটনা বলছেন, তখন আপনি ক্লাস 4 এ পড়েন। ক্লাস 4 এ আপনি দেখুন 92 থেকে 2007, তার মানে বয়স হচ্ছে প্রায় 15 বছর, তখন আপনার ক্লাস 9 কিংবা 10 এ পড়ার কথা। 6 বছরের গ্যাপ, 6 বছরের গ্যাপটা আপনি আমাদের হিসেব করে বোঝাবেন কখন কখন গ্যাপ হয়েছে।
গ্যাপটা আমি যখন বয়স আমার 7 থেকে 6 বছর, তখন আমি ক্লাস 10 তে উঠি।
6 থেকে 7 বছর আপনাকে প্লেতে দেওয়া হয়?
প্লেতে দেওয়া হয়, ওকে। ওই আর কি সবার নিচে যে ক্লাসটা,
প্লে, নার্সারি, তারপরে কেজি, এগুলো আছে,
ওই জায়গায় আমার সবার থেকে নিচে দেওয়া হয়। এবং কি ওই জায়গায় আমি পড়া ভালো করি, আর স্কুলে ক্লাসের মধ্যে আমি সবার বড় ওই ক্লাসটার মধ্যে,
ওকে,
ঠিক আছে, আমি বড়। আমার যারা গার্জিয়ান, যারা ছেলে পেলে পড়ে, গার্জিয়ান দেখলে আমার দেখলে হাসাহাসি করতো, তো আমি বলতাম যে দেখো মুখ আছে তার হাসুক, আমার কি, আমার পড়ার কাম আমি পড়ি।
তারপর
ওই জায়গার থেকে আমার পড়া শেষ, 1 বছর পড়া শেষ হলো, সেখান থেকে শেষ হওয়ার পরে আমার 2 বছর আবার গ্যাপ।
2 বছর গ্যাপ কেন দিলেন?
গ্যাপ দিয়ে আমি দিন আমার পরিবার থেকে গ্যাপ দেওয়া হয়েছে।
কেন
গ্যাপ দেওয়া হয়েছে? এটা আমার ভাইয়ের ভিতরে কথাটা বলতে পারছি না, তো ভাই বলতেছে ভাই ছোড়ো, দরকার নেই পড়ানোর, পরে পড়ামো, এই 1 বছর ক্লাস ভালো করছে, আর আগের বছর পড়ামো, আগের বছর পড়ামো, এরকম 2 বছর যখন গেছে, তখন আম্মা ঘরে চিলাচিলি শুরু যে এই ছেলের জলদি স্কুলে ভর্তি করো। পরে আবার আম্মার চিলাচিলির জন্য ভাই আবার আমার ভর্তি করলো নার্সারিতে।
এরপরে 2 বছর পরে
নার্সারিতে,
ওকে।
এখন কি ওই জায়গাও আমি ক্লাস সবার বড়, এবং কি ওই জায়গার থেকে আমি রোল এক।
আচ্ছা, এই যে আপনি বড়, সবাই হাসি ঠাট্টা করতো না, টিটকারি করতো না?
টিটকারিটা স্কুলে কেউ করতো না, তো এটা আমাদের যারা টিচার তিনি জানতো, যে আমার ভাইয়ের সম্পর্কে সবকিছু জানে, তবে যারা আসলে গার্জেন, ছেলেবেলে গার্জেন গুলো আসতো, তারাও সময় টিটকারি করতো, মজা করতো, তো বলতো তোমার কি ব্রেনের সমস্যা নাকি? আমি বললাম যে আপনার মনে ব্রেনের সমস্যা। তো একদিন একটা ছেলে আমার বলছিল ক্লাস, ওই ছেলেটা ক্লাস 4 পড়ে, কয় এত বড় পোলা আঙ্গুল আগে পড়ার কথা, পরে আঙ্গুল কেজিতে, এইগুলো আমার সবথেকে বেশি খারাপ লাগতো। এবং ওই ছেলে যখনই আমার বলছে এই কথাটা, তখন আমি সাথে সাথে কলার ধরে একটা খুশি মেলা বসি।
রিয়েলি রিয়েলি প্যাথেটিক। এবং এটাও আরেকটা ব্যাকগ্রাউন্ড, একটু আগে আমরা ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম, আমরা একটা এসএমএস পোলের মুখোমুখি হতে চাই, খুবই ভয়াবহ একটা লাইফ স্টোরির মধ্য দিয়ে আজকে জেপিএসবি টাইম পাস করবে। প্রিয় শ্রোতা, যারা মেন্টালি প্রিপেয়ার আছেন টাইমগুলোকে মোকাবেলা করবার জন্য, তাদের সবাইকে বলছি আপনাদের মেন্টাল বিলিভের জায়গাটা আমরা একটু টেস্ট করতে চাই। মিলন এখন পর্যন্ত যতটুকু বলেছে ওর ছোটবেলাতে এবং ওর 15 বছরের জীবনের যে ছোট 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 যে গল্পগুলো, সেই গল্পগুলোতে আপনি যে অসঙ্গতিগুলো খুঁজে পেয়েছেন সেগুলো কতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমরা একটু টেস্ট করতে চাই। আপনি যদি মনে করেন ও যা বলছে তা সত্য, তাহলে আপনি আপনার সেলফোনে লিখবেন ইয়েস, আর আপনি যদি মনে করেন ও যা বলছে তা সত্য নয়, তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন চট জলদি 2221 নম্বরে। আমি আবারও বলছি 2221 নম্বরে। একটু পরেই আমরা এসএমএস পোলের রেজাল্ট জানিয়ে দেবো। এসএমএস পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। ঠিক আছে, তারপরে আমি মোটামুটি বুঝে গিয়েছি যে আপনার গ্যাপের পেছনের কারণটা কি, খেলার জায়গাটাতে ছিলাম। তারপর
ওই খেলার জায়গার থেকে আমি খেলতে শেষ করে যাচ্ছি সবকিছু, তো এরকম ভাবে ওই যে রবিউল জানলাম, আমি আগে বলছি, তো রবিউল আমাকে বললো যে ভাই আমাদের সাথে খেলবেন, তো আমি বললাম যে ভাই আপনি যদি আমাদের স্বাধীন যদি না খাওয়া রাখেন, তাহলে যদি কোনো খেলতে আমি তাদের এক পয়সা দিই, কবে আপনাদের মনে হল খেলার তোমার একটা দরকার? তো আমি বললাম কেন? বলে আমাদের একটা টিম আছে খেলার, তো সেই টিমটা তো বড় টিম আমরা করতে চাই, যা এই মিরপুরের মধ্যে নাম করার টিম হতে হবে, তো ঠিক আছে আপনি যখন ডাকবেন আমাকে পাবেন। তো বললো আপনার কোনো মোবাইল নাম্বার? তো আমি বললাম আমার নিজের মোবাইল নাম্বার নেই, আমার বড় ভাইয়ের মোবাইল নাম্বার আছে, আর আমি জানি যে আমার ভাই 10টার পরে বাইরে থাকে না, রাত 10টার পরে সে আর বাইরে থাকে না, তার যতই কাজকাম থাকুক সে রাত 10টার আগে বাসায় আসবেই। তো আমি তাকে এটাও বললে দিচ্ছি যে দেখেন আমার ভাই কিন্তু রাত 10টার পর বাসায় আসে। তো ওই রবিউল একদিন আমাকে ডাকলো যে আমার বড় ভাইয়ের মোবাইলে রাত 10টার দিকে ফোন করে, তো বললো শোনো আজকে তো বৃহস্পতিবার, কাল তো শুক্রবার, তোমার কি স্কুল ছুটি? আমি বললাম যে হ্যাঁ। তো বললো ঠিক আছে, শুক্রবারে একটা খেলা আছে, যদি খেলবা তুমি? তো আমি বললাম তো আমি তো এক পায়ের আছি,
রবিউল বলছে
রবিউল আমাকে বলছে তো রবিউল আমার বয়সে দুই থেকে তিন বছরের বড় হবে আমার এটা ধারণা
ওকে
তাকে বললাম যে মোবাইলে বললাম যে ভাই আপনাকে কিছু লাগবে কিনা ব্যাট অথবা বল স্টাম্প আমার কাছে সবই আছে তো বললো যে না কিছুই লাগবে না আপনার শুধু খালি হাতে এসে পড়বেন তবে যে জুতোটা পরবেন জুতা তবে সু জুতা বলো যে আপনাকে কালো গেঞ্জি এবং কালো প্যান্ট পরতে হবে বা কালো শার্ট তো সবকিছু কালো হতে হবে আমি বললাম যে ঠিক আছে আমি আসবো আমি বললাম যে কোন জায়গায় আসতে হবে তো বললো যে আগের কথা আসলে আমাদের মাঠে আসো তো বললাম ঠিক আছে তো মাঠে যা দেখি দুজন আছে মাত্র আর আমি একজন মাত্র তিনজন তো কজন খেলবে বারো জন খেলবে তো আমরা এখানে আছি মাত্র তিনজন ওই জায়গা থেকে আরো একটা বড় গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে ওই জায়গায় আসছে সর্বমোট আমরা ওই জায়গা থেকে এগারো জন ওই ওর গাড়িতে লোক আর গাড়ির ড্রাইভার ও আমি সবাই মিলে এগারো জন তো আমি বললাম যাচ্ছে রবিউল লোক খেলবে মাত্র বারো জন আমরা তো ওই জায়গায় এগারো জন আর একজন কই আরেকজন আছে গাব তুলি চল আমরা গাড়িতে ওই জন্য খেলাই মাঠে না বললো যে খেলাই মাঠে না খেলা আছে গাজীপুর তো গাড়ি সেখান থেকে ঘুরাইয়া আগে তো ঘুরে গাড়ি নিয়ে গেছে সোজা গাব তুলি আমি গাব তুলি নিয়ে আমি দেখতেছি যে গাড়িতে কোনো ব্যাটও নেই কোনো বলও নেই কোনো স্টাম্পও নেই তো আমি বললাম যারা কীটা খেলবো আমার নিজের ভিতরে নিজের প্রশ্ন করতেছি তারা কিভাবে খেলবো সেখান থেকে আমার তো মাথা তো আমার সমস্যা আগের থেকেই তো আমার মাথাটা কিন্তু চক্ক খেয়ে উঠছে মাথা কিন্তু ঘুমিয়ে উঠছে তো আমি বললাম যে আমার তো মাথায় পানি দেওয়া দরকার তো বলে যে ঠিক আছে তোমার মাথা ঘুরে তোমার মাথায় পানি দিতাম ওরা জানে না যে আমার মাথায় মেডিকেলের সমস্যা যে আঘাতটা আমি পাইছিলাম তো আমি মাথায় পানি দেওয়ার পর আমার ঘুমিয়ে চলে যায় তো গাব তুলে থেকে এক ছেলে ওঠে যা আমরা স্কুলের ব্যাগ আমরা যেটা ব্যবহার করি স্কুলে নেওয়ার সময় ব্যাগ নিয়ে যাবে সেই ব্যাগ নিয়ে ওই ভিতরে ওঠে তো আমি সে ভাবছি মনে হয় সেখানে কোনো রুটি হবে খাওয়া রুটি খেলার সময় খাবে পানির বোতল হবে ওরাতে একটা পানির বোতলও দেখছিলাম ওই ছেলের হাতে সেই এখান থেকে উঠছে গাড়িতে গাড়িতে ওরা যখন কি গাড়িটা যখন মোহাম্মদপুর পর্যন্ত গাড়িটা নিছে সেই সময় বলতেছে যে গাড়ির যত গ্লাস আছে গ্লাসগুলো সব লাগাই দাও ওই যে রবিউল ওই বলতেছে
কি গাড়ি ছিল ওটা
ওটা ছিল একজন বড় গাড়ি আছে না প্রাইভেট গাড়ি বড় গাড়ি বারো জন পনেরো জন মনে বসতে পারে গাড়িগুলো বড় গাড়িগুলোতে আমাকে বসানো হয়েছে তো আমি রবিউল আর ড্রাইভার আমরা তিনজন বসি সামনে সিটে আর বাকি যে আছে নয় জন ওরা সবাই বসে পিছের সিটে এখন ও পিছের সিটে যাদের সিট নিয়ে সে বসে পড়ছে তো যখন মোহাম্মদপুর ছাড়াই গেছে তখন ওই জায়গার থেকে আমাকে রবিউল বলতেছে যে ছেলেটা ব্যাগ নিয়ে গাড়ির ভিতরে উঠছে তখন বলতেছে যে মাল আনসোস এমনি বললো তো কইলো হ্যাঁ মাল আনছি তো কইলো কয় পিস আনছিস তো কইলো মাল আনছি বারো পিস কয় গাড়িতে বারো জন মাল বারো পিস তো বললো ম্যাগনেট কয়টা তো আমার তো ওই জায়গায় মাথা চট্ট ম্যাগনেট কয়টা মানে আমার কি মালে কতটা কবে করতেছে নিজের ভিতরে নিজের প্রশ্ন হঠাৎ করে আমি যেটা দেখতে পারলাম যে গাড়িতে ফুল করে এটি চলতেছে সেখান থেকে আমার শরীরে সম্পূর্ণ ঘাম ভাই করতেছে ওদের জিনিসগুলো দেখতে
কি দেখেছিলেন আপনি সেটা আমরা জানবো তবে তার আগে প্রিয় শ্রোতা আমরা একটু জেনে নিতে চাই এসএমএস পোলের রেজাল্ট কম্পিউটার আমাদেরকে জানিয়ে দিচ্ছে কত পার্সেন্ট মানুষ এই ঘটনাগুলোকে বিলিভ করছে এবং কত পার্সেন্ট মানুষ মানে আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা বিলিভ করতে পারছেন না আমরা কম্পিউটারের কাছে যাচ্ছি কম্পিউটার এখন আমাদেরকে জানিয়ে দেবে
Yes 89% No 10% No comments 1%
কম্পিউটার আমাদেরকে জানিয়ে দিল 89% লোকজন বলছে ইয়েস 89% প্রিয় শ্রোতা এবং 10% বলছে নো তার মানে বুঝতেই পাচ্ছেন নো কমেন্টস হচ্ছে 1% এবং প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি আপনারা চাইলে চলে আসতে পারেন ওর একটি স্টেজ পিকচার আমরা বলে থাকি সেটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে সেটা দেখবার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2 ওখানে যাবেন যাওয়ার পরে আপনি লাইক দেবেন লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবার মেম্বার হয়ে যাবেন এবং যারা যাহা বলিব সত্য বলিবতে আসতে চান তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য নিয়মটি হচ্ছে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC যেটা আমাদের স্টেশনের নাম স্পেস JBSB যেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের শর্টকোড স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে নিঃসন্দেহে আমরা একটা আমরা ঠিক জানি না আমরা কি দেখলেন আপনি আমাদেরও খুব আগ্রহ হচ্ছে শোনার জন্য ওয়ান কাইন্ড অফ থ্রিলিং সামথিং কি দেখলেন সেখান থেকে শুরু করুন
সেখান থেকে ও ব্যাগটা খুললো ব্যাগটা খোলার পরে বারোটা অস্ত্র বের করলো 1.5.6
বারোটা অস্ত্র
পিস্তল যাকে আমরা বলি বারোটা অস্ত্র সেটা ওরা বলে বুলেট ওদের পাসওয়ার্ড সেটার নাম বুলেট কেউ বলে ম্যাগনেট যার কাছে যেটা পছন্দ হচ্ছে সেটা বলে কেউ বলে গানও বলে তো সেটা আমি দেখি এখন দেখার পর সাথে সাথে আমার শরীর থেকে ঘাম ভেঙে পড়তেছে তো আমার আম্মা আমার বড় ভাইকে বলতো যে বাবা তুই এত বড় বড় লোকের সাথে চলিস তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তোর মাসের ডেকে নিয়ে মেরে নেবো তো ওই ওই সময়টা আমি আমার নিজেরে ফিল করতেছি আম্মা ভাইয়াকে বলতো এখন তো আমারই একই অবস্থা যে তারা আমার মেডালিপুর তখন কোন জায়গায় নিয়ে যেতেছে ওরা শুধু বলছে গাজীপুর আসলে ওটা গাজীপুরে গিয়ে আমার কি নিতেছে ওই যে ছেলেটা ব্যাগ ও সবাই একটা একটা করে দিতেছে এবং কি রুবুল বললো যে সামনে তিনটা তো বললো ভাই সামনে তিনটা এখন আপনার তো দুজন কয়েক আমার একটা ভাই ও আমার ওই জায়গায় পড়েছে দিস ভাই হিসাবে তো রুবুল বলতো সে যে মিলন তোর শরীরে তো ধাম কেন কয় এসির পাওয়ার কি আরো বাড়াতে দেবো তো ড্রাইভার বলতো এসির পাওয়ার তো পুরো ফুল তো আমি শুধু ঘাম মুছতেই আছি মানে ঘাম আমার শেষ হইতেছে না আমার ওই সময়টা মাথায় আর কোনো কাজ করতেছে না আমি কি করতেছি হঠাৎ করে ও কি করছে অস্ত্র আমার হাতে দিয়ে দিচ্ছে সেখান থেকে আমি আর কিছু আমার কি আর কোনো সেগমেন্ট নাই যে আমি কি করতেছি না করতেছি তো হঠাৎ করে ওরা যেখানে গাড়ি নিয়ে থামাইছে থামানোর পরে একটা বাসার ভিতর ঢুকছে ঢুকার পরে গলির ভিতর থেকে ওরা ঢুকছে পায়ে হাইটটা গাড়ির একটা বড় রাস্তায় রাখছে এমন যে ড্রাইভার ছিল সেও আমাদের সাথে গেছে
তখন আপনি ওকে প্রশ্ন করেননি যখন আপনার ক্রিকেটের আপনি তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছেন যে খেলাটা না তখন আপনি ওকে জিজ্ঞেস করেননি যে কোথায় যাচ্ছে
জিজ্ঞেস করেননি কারণ কি ওই সময় আমার নিজের কাছে নিজের ভয় লাগতেছে যে তারা মনে আমাদের নিয়ে মনে মারবো সেরকম ভয় আমার নিজের ভিতরে কাজ করতো তো আসলে আমি যেটা যারপর যেটা
এর আগে রবিউল খানকে আপনি ডিটেল জানতেন না কোথায় থাকে কি করে কিছু জানতেন না শুধুমাত্র আপনি খেলা পছন্দ করেন বলেই পাগলের মতো তার পিছনে গেছেন
তার পিছনে গেছি এবং সে আমার বলছে আমাদের যে খেলা ম্যাচ বড় বড় ম্যাচ পরে সে একটা গলির ভিতরে ঢুকলো রবিউল লাগে আমি তার পিছে আমার তো মাত্র একটা পিস্তল ক্যামেরা চালাই গান ক্যামেরা চালাই আমি নিজেও চালাতে পারি না আমি জীবনে চোখ দিয়ে দিচ্ছি খালি প্লাস্টিক যেটাকে আমরা 50 টাকা 60 টাকা 10 টাকা আমরা কিনি তো রবিউল গেল একটা চেয়ার দিছে রবিউল শুধু বসার জন্য শুধু রবিউল বসতে পারবে
কে দিয়েছে
দিয়েছে যার কাছে গেছে এক লোকের কাছে ওই লোকে দিছে তাদেরকে ওরে বসার জন্য আর বলল যে রবিউল বললো যে আমার লোকে তো আরো লোক আছে তাকে বইতে দিব কয় না আর কেউ বইতে পারবো না তুই একলা বইতে পারবি রবিউল বললো তুই কইরা তো রবিউল বলতেছে যে দেখ তুই আমার তুই কে কস তুই চিনোস আমার আমি কে তো ওরা বলতেছে আমি জানি তুই কে এবং কি এই জায়গা আমি কিছু বলতে চাচ্ছি যে এখানে একজনের নেত্রীর নাম ব্যবহার করা হয়েছে সেই নেত্রী আপনারা বাংলাদেশের এক নামে চিনবেন একজন ডাক্তার
এটা কি নাম ব্যবহার এটা কি ব্যবহার করেছে
সেই নামটা ব্যবহার করছে রবিউল যে তুই জানোস আমি কি আমার ময়ূরকে কথা কস এমন বলতেছে ওই ছেলের সেখানে আমার হাতে একটা অস্ত্র দেওয়া হয়েছে আমরা 12 জন ওই জায়গায় আমার তো 15 জন আমার তো ঘামেন জায়গা করতে ছিল রবিউলের বললাম যে ভাই আমার না আনলেও পারতিস দাঁড়িয়ে করে তুই কে পেলো রবিউল কথা সে ভাই তোর কিছু গুলো তুই ওদের কথা সে এটা আমার ভাই ওরা বইতে দে ওরা না বইতে দিলে কিন্তু অনেক বড় সমস্যা হইব এবার ওরা একটা চেয়ার দিছে ভাঙা চেয়ার বললো ভাঙা চেয়ারে বইতে পারলে বল না বইতে পারলে না জায়গা তো রবিউল পরে ভাঙা চেয়ারে বইছে আমার ভালো চেয়ারটা বসে দিছে রবিউলই তো রবিউল একটা এক ধরনের মাপ এরিয়া করতেছে যে তোরা আমাকে এরিয়া ঢুকবি না ওই জায়গায় কোনো কিছু করবি না আমরা তো এরিয়া ঢুকুম না এরকম ভাবে বলতে বলতে এক কথা দুই কথা ওদের মধ্যে একটা কথা কাটাকাটি লাগে ওরা রাজি না ওরা বলতেছে আমরা জেনে যে আমরা তাই করবো তোরা কিছু করতে পারবি না আঙ্গুরে এন্ড রবিউল বলতেছে যে না আঙ্গু এলাকায় তোরা ঢুকতে পারবি না এক ধরনের কথা কাটাকাটি ওই যে ওরা যে 15 জন আমার মাত্র 12 জন ওদের সাথে লাগাটা বড়টা তাপ ব্যাপার ছিল ওদের কাছে আমাদের থেকে বড় বড় অস্ত্র ওদের একজন পাইপ গান তারপর আছে আপনাদের শর্ট গান আছে তাহলে আমাদের যে বাংলাদেশে যেরকম র্যাব কালা বাহিনী যারা যে অস্ত্র ব্যবহার করে বড় বড় সারা তাদের কাছে সেইগুলো অস্ত্র আর আমাদের কাছে মাত্র ছোট ছোট অস্ত্র 5.6 এবং ছোট একটা অস্ত্র তো সেখানে এখন ওরা কি বললো যে আচ্ছা ঠিক আছে একটা একটা গেম খেলা হোক তো বললো রবিউল গুলো কি গেম খেলা দেন একটা গোলাগুলি হোক যে দল বাঁচবো সেই দলের সব যে দল না বাঁচবো সেই দলের কিছুই না যাই বাঁচতে পারে বাঁচবো যাই মরতে পারে মরবো তো হঠাৎ করে ওরা না বলতে না বলতে এরা আঙ্গবার হামলা দিয়ে দিল এবং গাবতলির দিকে যে ছেলেটা উঠছে গাড়িতে সেই ছেলেটা জায়গায় ঢেক
কি করলো
ছেলেটা ওরা নগদ একটা গুলি চালাই দিছে
ছেলেটার উপরে
হ্যাঁ যেটা শর্ট গান ছেলেটা উল্টে দিয়ে ছেলেটা বুকটা নগদ দিকে বহর হয়ে গেছে ফাইটটা এবং ছেলে ওই জায়গায় ঢেড হয়ে গেছে সাথে সাথে সবাই টেবিলে নিচে মাথা দিয়ে দিছে এবং কি সবাই বলতেছে তোমরা সবাই অস্ত্র বের করো মারো হামলা দাও তো এই কথা বললো রবিউল বললো তো আমি তো জীবন চালাতে পারি না আমি টিপ মারি আমাকে আমার গুলি বের হয় না আমি টিপ দিয়ে আমার গুলি বের হয় না হঠাৎ করে একটা রবিউল দেখতে পালে রবিউলকে তুই কি মরবি পরপট করে গেলে একটা টান দিলে ওর মধ্যে টান দেবো এবার টিপ দে এবার এটা গুলি বের হবো আমিও ধাপা ধাপ নিজের জীবন বাঁচানোর উপলক্ষে আমি গুলি চালাইতেছি এবং তার উপর চালাইতেছি কি জায়গায় চালাইতেছি তাও জানি না
আমি কোনো খেয়াল
কোনো খেয়াল নেই কোন জায়গায় গুলি পড়তেছে হঠাৎ করে ওদের গুলি শেষ ওই জায়গা থেকে বাঁচছে মাত্র ওরা তিনজন বাঁচছে তার ওরা ওই তিনজন ভাগ জায়গা থেকে একজন মারা গেছে আমাদের মধ্যে থেকে যেতে পারে নাই কারণ ও যখনকার রবিউলে যখনকার ফুপুরে ফোন দিছে যে ফুপু কাজ শেষ তুমি কিছু করো তো আর ফুপু কি করছে না করছে পরবর্তীতে আর কোনো মিডিয়া প্রচার দিতে পারে নাই কোনো টেলিভিশন প্রচার দিতে পারে নাই পরবর্তীতে আমি জানতে পারছি এটা থানার লোকরা এটা আর কি বিশ্বাস করে নিচ্ছে
আপনার হাতে কজন মারা পড়েছে
আমার হাতে কজন মারা পড়েছে আমি জানি না আমি শুনতে পারছি আমার হাতে 5 জন
কিভাবে?
সেটা আমি যখন গুলিটা চালাইছি আমি কিভাবে চালাতেছি কার গাছে পড়তেছে আমি নিজেও জানি না।
কোন এলাকায় ঘটে ঘটনা?
এটা আপনার গাজীপুরের দিকে।
গাজীপুরের দিকে? আপনারা কাপ্তান থেকে গাজীপুরের দিকে যান? কোন এলাকা ছিল ওটা এক্সাক্টলি লোকেশন?
এক্সেলেন্ট মনে নজরেন কি ওই যে আমি শুধু জানি ওটা গাজীপুর, এবং কি আমি ওই সময়টা যে সময় আমি এই লাইনে আসি সে সময় আমি নিজে কোনো কোনো জায়গার নামও জানি না। ওই রবলি আমার সব জায়গায় জায়গায় নিয়ে 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 এক এক জায়গার নাম দিছে।
আপনি যে জায়গায় অপারেশনটা করলেন সেখানে কি ভিঞ্জি এলাকা ছিল নাকি?
একেবারে পুরো নিরূপ এলাকা,
পুরো সাইলেন্ট একটা এলাকা,
সাইলেন্ট এলাকা। এমনকি উনি কেউ যদি মাইরা ফালায় তখন মানে কেউ দেখতে পারবে না।
বৃহস্পতিবার বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা বিরতির পরে ফিরে আসছি। ও যেগুলো বলছে সেগুলো বিশ্বাসযোগ্যতার জায়গাতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে প্রশ্ন করা হবে, সেগুলোর পুরো যে মানচিত্র যে গ্রাফ সেটা আবিষ্কার করা হবে। ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে বলছি যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর জি কে পি আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি কে পিয়া টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর এই ফাঁকে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, মিলন খানকে একটা স্টেজ পিকচার দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরে একটু পর সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
বারোটা বেজে ছয় মিনিট হচ্ছে, সময় আবারও ফিরে এসছি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে সত্যের আসনে মিলন, তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমরা বারবারই বলে থাকি প্রিয় শ্রোতা যে ভুল এবং অপরাধের পেছনে শক্তিশালী একটি ব্যাকগ্রাউন্ড থাকে, যে কারণে মানুষকে ভুল এবং অপরাধের দিকে সময় কিংবা পরিস্থিতি নিয়ে যায়, এবং নিয়ে যাবার পর প্রতি মুহূর্তে ঘুমন্ত বিবেক জাগ্রত হবার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে অনেকেই সেই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারে না। আজকের মিলন তেমনই একজন, এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে, কোন অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনারা শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। এবং বারবারই বলছি যে আজকে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন ওর কথাবার্তা শুনে, কিন্তু শেষে আমরা কিছু এভিডেন্স হাজির করার চেষ্টা করব যেগুলো আপনাদেরকে কনফিউশন দূর করে দেবে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরতে চাই মিলন খানের কাছে। মিলন খান, আপনি যেটা বলছিলেন যে লোকটাকে গুলি করলেন, তারপর তার অবস্থা কি হয়েছিল, সে কি করছিল?
সে হঠাৎ করে দেখলাম সে মাটিতে পড়ে গেছে, পড়ে সে হাত পা লাফাইতেছে এবং সে পানি পানি করতেছিল। এটা আমি তার মুখ থেকে শুনতে পাচ্ছি যে পানি দাও পানি দাও পানি দাও।
আপনাদের সামনে এই ঘটনাগুলো
ঘটে? সামনে, চোখের সামনে।
আপনারা ওদের কাছ থেকে কিছু নিয়ে আসছেন?
ওদের কাছ থেকে আমরা ওদের যে অস্ত্রগুলো আছিল সেগুলো আমরা আনি, এবং ওদের ওই জায়গায় আমরা আরো কিছু টাকা পয়সা পাই। ওদের একটা টেবিলের নিচে সেখানে 50,000 টাকা মতন ছিল, ওই টাকাটা আমরা সাথে করে আমাদের সাথে যে লোকটা মারা গেল ও কিন্তু সেই লোকটা আনেনি, ওই জায়গায় রেখেছে। হঠাৎ করে আমার বললো যে অস্ত্রটা দে, আমি আবার সেই অস্ত্র আমি রুবুলের হাতে হস্তগ্রহণ করি। রুবুল সেখান থেকে গাড়ি নিয়ে আমার 10 নম্বর নামাই দিয়ে যায়। ওই সময়টা কি হচ্ছে আমার সাথে, কি হলো, আমি আর আমার মাথায় কিছু নিতে পারতেছি না।
ওকে,
ওই ওই দিন রাইতে বেলায় আবার রবিউলের ফোন যে বললো ভাই কালকে তো রাইতে হইব। আমি বললাম তো ভাই আমি আর নেই। ওই সময় আমারও কইলো যে তুই যে 5 টাকা মারছ এটা কিন্তু আমি পুলিশে ধরে কই দিব।
আপনি, তার মানে আমরা এখানে একটা কনফিউশন আছে, আপনি শিওর ছিলেন না কটা আপনি মেরেছেন? রবি প্রথম বললো যে তুই 5টা মেরেছিস, তার মানে প্রিয় শ্রোতা এই ব্যাপারটি অথেন্টিক কিনা সেটা জাস্টিফিকেশন নেওয়া খুবই কঠিন, কারণ ও বলছিল যে আমি এলোপাথারি গুলি চালিয়েছি কারণ আমি ভীত ছিলাম এবং আমাকে পরিস্থিতি বাধ্য করছিল। আরেকটি বিষয় সেটা হচ্ছে রবিও লোকে বলছিল তুই 5টা মারছিস তোকে ফাঁসিয়ে দেবো। রবিউলের জায়গা থেকে এটা বলা খুবই খুবই স্বাভাবিক, যুক্তিযুক্ত, কারণ রবি লোকে কোনো না কোনো ভাবে এই ট্র্যাপে ফেলবে ওর দলে নেবার জন্য। তার মানে বুঝতেই পারছেন যে এটা আদৌ 5টা ছিল নাকি 1টা ছিল, সে অর্থে আপনি ধরে নিলেন আপনি 5টা করেছেন। ওকে, তারপর?
তারপর সেখান থেকে আমি রবিলে বললাম যে ভাই আমার কাছে আসা সম্ভব না। রবি বললো যে তুই যদি না আসিস তুই 5টাতে মারছ এটা প্রমাণ চাঙ্গ আছে, তোর নামে কিন্তু আমরা তুমি ফাঁসিয়ে দেবো, পরে তো ফাঁসিয়ে জেলে হবো আমরা কিছু জানি না। আমি বলতো তো শিকার, আমার ভাই আমাদের বলছে যে ভাই আমাদের যেন কোনো দুর্নামদিনী না হয় কারণ আমরা খান বংশ। তো হঠাৎ করে ওই সময়টা আমার একটা ছোট ভাই ও দুনিয়াতে ওই দিনকে আসে যেদিনকে আমার ও আবার ডাকতে পরের দিন আমার আমার ওই ঢাকা মেডিকেলে যেখানে আমার জন্ম সেখানে আমার ছোট ভাইয়ের জন্ম হচ্ছে 2007 সালে। তো সেই জায়গার থেকে আমি ঘরে আব্বা নাই ভাইয়াও নাই, তো রাইতে বেলা শুধু সাথে রবির সাথে কথা হচ্ছে যে সকালবেলা আসতে হবেই হবে, না আসলে সে 5টা খুনে আসে আমি তোমার নামে দেওয়া হবে। তো আমি ভয়ের ঠেলায় সে জায়গায় যেতে আবার বাধ্য। তো আমি অর্ডার করে গেছি, পরে রবুল নিয়ে গেছে একজন আমাদের এক ম্যাডামের কাছে, ম্যাডামের কাছে নেওয়া হয়েছে। তো ম্যাডামকেও বললো যে ফুপু ও পাঁচজনের মাঝে।
জি ম্যাডাম, মানে আপনি যার নাম বলেছেন এবং যার নামটা আমরা এখানে মিউট ব্যবহার করেছি,
তাকে আমি অতি ফার্স্ট দেখলাম।
আপনি প্রথম দেখলেন তাকে?
হ্যাঁ, ওই ওই জায়গায় প্রথম দেখা হয়েছে। এবং রবুল ওকে বলতেছে যে ফুবু এই সে মিলন, এই সে এই সে ছেলে পাঁচটারে টক পেয়েছে।
আপনি তাকে তার আগে তাকে টেলিভিশনে দেখেছেন কখনো?
টেলিভিশনে তার আমি দেখছি, তার ভাষণ দিতে দেখছি, টিভিতে ভাষণ দিতে দেখছি, পেপারে তার ছবি দেখছি, তার নামও দেখছি পেপারে, তার দিকে তিনি ভাষণ দিতেছে।
আচ্ছা, আপনি যখন রবিউল আপনাকে বললো যে আপনি এটা করেছেন, তখন উনি কি বলছেন?
উনি বলতেছে যে আমার ওই সময় স্বাস্থ্য একটু ভালো ছিল, ফিগার একটু ভালো ছিল, তো বলতেছে যে এইসব ছেলে কামে লাগে, অর্ডার তোমার সাথে রাখো, ওর যা যা লাগে আমি দিব। তো রবিউল বলতেছে যে ফুবু আর কিছু দিয়ে দেন, ছেলেটা নতুন আসছে, কিছু না দিলে কেমনে হয়। তো ওই জায়গায় অতি ফার্স্ট আমি প্রথম, আমার জীবন সে প্রথম আমি ওই জায়গা থেকে 2 লাখ টাকা পাইছি।
আপনাকে 2 লাখ টাকা দিল সে?
হ্যাঁ, অতি ফার্স্ট ওই জায়গা প্রথম। এবং কি সে দেওয়ার আগে বললাম যে আরো একটা ছোট একটা কাজ আছে। সেই ছোট কাজটা কি ছিল? ওই যে তিনজন জীবিত গেছে, পালায় গেছে, সেই তিনজন আছে সাক্ষী। সে বললো যে ওই যে তিনজন সাক্ষী রয়ে গেছে, তোমরা ভুল করছো,
১৫ বছর বয়সে সে কিভাবে ক্লাস ফোরে পড়তে পারে, নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ, সেটার একটা ভালো ডায়াগ্রাম কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পেরেছি। আজকে যে নামটা এখানে ব্যবহার করছে এখানে, ও সে নামটা আমরা এখানে জিবিএসবি তে দিব না, এবং এটা নিয়ে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া পোষণ করছেন ফেসবুকে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যাহা বলিব হ্যালো 8920 কিংবা আমরা যদি বলি হৃদয় নার্সিং হোম, এই শো গুলো এসব ওয়ান কাইন্ড অফ রিয়েলিটি শো, যেখানে আমরা বলতে পারি যে এটা কিন্তু তথ্যভিত্তিক রিপোর্টিং কোনো শো না। এখানে যিনি এসে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো বলুন বা জীবনের গল্প বলুন বা প্রবলেমগুলো বলুন, সেগুলো বলছেন ওয়ান সাইডেড স্টোরি, তার জায়গা থেকে তিনি এটা বলছেন। রিপোর্টিং অ্যাঙ্গেল থেকে যেটা করা হয় সংবাদ ভিত্তিক, সেই ধরনের কাজ কিন্তু এই শো গুলোতে হয় না। সুতরাং সেই জায়গাটা থেকে সেই নামগুলো এখানে উচ্চারণ হওয়া মানে হচ্ছে সেই ব্যক্তির পার্সোনালিটি কিংবা তাকে একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া সোসাইটিতে, যেটা আমাদের শো থেকে করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে জেবিএসবি তে যে ঘটনাটা এখানে উঠে আসছে, সেই ঘটনা মূলত কি কারণে? আমাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে ওর মতো জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সবার অপ্রিয় সত্যগুলো, সেই অপ্রিয় সত্যগুলো আপনার জীবনে সত্য না হয়ে আসুক। ওর ভুলগুলো কি ছিল সেগুলো আমরা গ্রাফ করবার এখানে চেষ্টা করছি। সুতরাং কাউকে ধরিয়ে দেয়া, কাউকে এখানে হেয় করা, কাউকে এখানে অনেক বড় করে হাইলাইট করা, এটা জেবিএসবির উদ্দেশ্য না। জেবিএসবির উদ্দেশ্য যেটা রয়েছে সেটা যদি কোনোভাবে সাকসেসের জায়গাতে যায়, সেটা যদি উঠে আসে, তাহলেই আমরা সে পর্যন্তই ক্ষান্ত দিব। এর বেশি কিছু আমরা আবিষ্কার করার চেষ্টা এখানে করছি না। ওকে, আপনি 2 লাখ টাকা পেলেন আপনি সেই সময়টাতে, এবং আপনাকে বললো যে আরেকটা কাজ বাকি আছে, তারপর?
যে কাজটা বাকি আছিল তো আমি রবিউলকে বললাম যে ভাই আমার তোরা মাফ কর, আমি ভাই তোর দেশে চলতে চাচ্ছি না ভাই। তো বললে আরে বেটা চিন্তা নেই, 2 লাখ টাকা রাখ, ফুপুই তো দিছে, আমার ফুপু মানে তোর ফুপু। এভাবে আমার বোঝানো হইলো।
ফুপুর বাসাটা কই ছিল?
ফুপুর বাসা ছিল ধানমন্ডি। আমি যারা রবিউলের কাছ থেকে জানতে পারছি তার বাসা ধানমন্ডি, এবং তার সাথে আমি জায়গা করছি ধানমন্ডি বসছি, গুলশানও তার একটা বাড়ি আছে, তাদের দুইটা বাড়ি, তার দুইটা বাড়িতে আমি গেছি। তো আমি রবিউলকে বললাম ভাই তোর আমার একটু খার, আমার ছাড়তে রাজি না কোনো ভাবে, ছাড়তে রাজি না, ওই এক কথা যে তুই পাঁচজন মারছিস। আর আমি দেখলাম যে 2 লাখ টাকা হাতে নিছি, এটা রবিউল কি হবে জানি, তার সেলফোন দিয়ে তার ছবি তুলে নিছে, আমি সেটা কোনো টেরই পাইনি। সেই ছবিটা দিয়ে সে আমার আবার ব্যাকমেন্ট করা শুরু, যে দেখ তুই যে তার মোবাইল বাই করছে, মোবাইল বাই করে বলতো সেই দেখ তুই যে টাকা নিছিস, এটা প্রমাণে দিচ্ছে বহুত তোর অবশ্য কি
তারপর
সেখান থেকে তো রবিউল বলতেছে যে দেখ তুই যাগরে মারছো, এরাও কিন্তু লোক ভালো না, আমি তো পাড়ছি তার আদর্শে, আমি ওর কাছে অনেক কান্দা গান্দি করতেছি, ও আর কি কোনো ভাবে আমার সাথে রাখি না। তো বললো যে কালকে কাজ আছে, কালকে আপনি শনিবার দিন স্কুল নিস, পরের দিন শুক্রবার, পরের দিন শনিবার স্কুল নিস, রবিবার দিন স্কুল। এবং কি এই বিচার দিয়ে আমার বড় ভাইয়ের কান বন্ধ গেছে যে আপনার ভাই শনিবার দিন স্কুলে আসেনি। তো ভাই আবার ওটাকে কথাটা তো স্কুলে ঘুরাই দিছে যে আমার একটা ছোট ভাই হয়েছে, এই জন্য স্কুল আসেনি। রবিবার দিন আমাকে আবার ডাকছে কি ওই যে 15 জনের মধ্যে যে 3 জন জীবিত গেছে, ওই 3 জনকে মারতে হবে কোনোভাবে, না মারলে আমরা সবাই ফাঁসবো।
আচ্ছা,
আমিও নিজে চিন্তা করতেছি যে আমি যে জায়গায় মারছি, আমি নিজেও আসিলাম, আমি নিজে আসলাম যে তার আশাসে আমিও ফাঁসবো, তার মানে ওর মারাটা বেশি প্রয়োজন করে গেছিল। তো হঠাৎ করে একদিন রবিউল কারা জানি ফোন দিল আমার সামনে, ওই রবিবার দিন সকাল 10টার সময় আমি গেছি ওই আগের ঘর তালতলা মারের সামনে ওই ওই মারে বয়ে ফোন দিছে কয় তোরা আমগুলোকে দেখা কর, তোরা যদি দেখা করো তো ওর জীবন আমরা ভিক্ষা দিতে পারি, এরকম ভাবে বলা হয়েছে। তো বলা হয়েছে আমার তো মাথায় ওই যে ভিক্ষা গেছে গা, যে আমি ওই জায়গায় আসিলাম মারার সময়, আর ওই যে পপু সে বই লাগছে যে তার যদি পুলিশ ঘেরালে তাহলে কিন্তু কুড়ে সাক্ষী দেবো তোমাকে নামে, বলে তোমরা কি করবা তোমরা চিন্তা করো। আমি তো চিন্তা করতেছি যদি ধরা খাই তাহলে অথবা ফাঁসি। ও যে ফোন দিল বললো যে তোর আমার সাথে দেখা কর, যদি দেখা করো তাহলে তোর জীবনটা আমরা ভিক্ষা দিতে পারি। তো ওরা কি জানি বললো, ওরা আমি মোবাইলে শুনি নাই, তো বললো যে তোরা কবে আসবি। ওই সময় রবুল বললো যে মোহাম্মদপুর আস, ওই আমার দ্বিতীয় অপারেশনে যেতে হবে, কখন যেতে হবে দুপুরবেলা, ওরা আসবে দুপুরবেলা ওই জায়গা, ওই জায়গায় যেতে হবে। ওরা যখন ওই জায়গায় আসছে ওই জায়গায় ওদের কাছে কোনো অস্ত্র নেই, ওই যে তিনজন আসছে আমাদের, আমার মাত্র দুজন আমি আর রবুল, এবং কি ওই যে রুমটা তাদেরকে নেওয়া হয়েছে ওই রুমে আরো দুজন লোক আছিল যারা ছিল ওই জায়গার বডিগার্ড আর কি, মানে সিকিউরিটি গার্ড। ওই সিকিউরিটি গার্ডেরাই তারা তো ওদেরকে চেক করে ওদের কাছ থেকে তিনজনের কাছ থেকে একটা অস্ত্র রেখে দিচ্ছে, অস্ত্র পাইছে ওদের কাছে একজনের কাছে একটা ওটা রেখে দিচ্ছে। রাখার পরে ওই জায়গার থেকে আমাকে আর রবুলকে দুজনে দুই চেয়ারে বসি, আর পাশে আমাদের এরকম একটা টেবিল ওদেরকে পাশে বসানো হয়েছে। তো আমার কাছে হঠাৎ করে আমার কোমর একটা গান আসলো, আর আমার তো ভিতরে উঠে গেছে গাছ ও কথা বলতে ওদের সাথে, কয়ে দেখ তোরা যদি সাক্ষী সাক্ষী দিয়া দেশ আঙ্গ সমস্যা তোর আঙ্গ দলায় কর। ওই পোলার বলতে ঠিক আছে আমি আঙ্গ দলে আপনার ওদলে আমরা থাকুন। তো আমি আরো রবুল্য কইলাম যে দেখ ওর আঙ্গ দলে রেখে কোনো লাভ নাই, আমার সামনে এরকম ভাবে একটা পিস্তল আসলো, আমার যে নিজের পিস্তল আমার রবুল যে আমি ওটা কোমর থেকে বের করে সামনে রাখছিলাম, তো সেটাকে বাইর করে বা ধাপা ধাপ আমি তিনজনের সামনে আমি তিনজন কি মারছি ওই সময়টা, একের আমার সামনে আমি তাদেরকে মারছি, এমনকি একজনের গুলি যা লাগে মাথায় আর দুজনের গুলি যা লাগে পুরো বুকের মধ্যে, বাসার মধ্যে, এমনকি ওই বাসাটা ছিল সম্পূর্ণ ভাবে আমাদের আন্ডারে, এবং ওই বাসাতে কেউ ঢুকতে পারবে না যখন আমরা এইসব কাজ করবো।
পুরো বিল্ডিং কয়তলা ছিল?
পুরো বিল্ডিং ছিল সাততলা বিল্ডিং, আমার দোতলায় পিছের সাইডটা, পিছের সাইডে আট হাজার টাকা ভাড়া ওঠে।
তো ফ্ল্যাটের মধ্যে যদি এই ঘটনাগুলো ঘটে পাশের ফ্ল্যাটের লোকজন তো জেনে যাওয়ার কথা,
পাশের লোকজন ওই বিল্ডিং এর সবাই জানে যে এইটার ভিতরে অবৈধ কাজ হয়, এবং যে বাড়িয়ালি সেও পর্যন্ত জানে যে ওর ভিতরে দুই নম্বর কাজ হয়। এবং কি ওই জায়গা থেকে লাস্টটা আপনি এখন প্রশ্ন করবেন আমাকে যে লাস্টটা, আমি সেটা জানি যে লাস্টটা আমি বলতেছি যে লাস্টিংটা করা হয়েছে আমাদের যে গাড়িটা ছিল বড় গাড়ি, এবং কি আমাদের সাথে ওই যে ছিল দুজন সিকিউরিটি গার্ড ওদেরকে রবুল পারমিশন দিচ্ছে যে রাইতের মধ্যে লাস্টিংটা গাইপ করে দিতে হলে, এবং সেই লাস্টিংটাতে কোন জায়গায় গাইপ করছে আজ পর্যন্ত আমি এখনো নিজেও জানি না।
রবিউল তো ওদের সাথে একটা মিউচুয়াল রিলেশনশিপে যাচ্ছিল, তো আপনি যখন খুনটা করে ফেললেন রবিউল আপনাকে কিছু বলে নাই?
রবিউল বলতেছে তুই কেন মারলি, আমি বললাম যে দেখ কালকে তো ফুপু কি কইছে যে এরকম আমাদের সাক্ষী, তো সাক্ষী বাসায় যাওয়ার দরকার নেই দিলাম না, এটা কয় তোর মতন বন্ধু আমার একটা যদি হইতো আগে তাহলে আমি আজকে অনেক উপর লেভেলে থাকতাম।
তারপর
ওই জায়গার থেকে আমি আশা পড়ি, তো আমি ওই জায়গায় তিন দিন পর যাই, যাই কোনো ওই যে রক্তগুলো পড়ছে এবং সে রক্ত নেই, এবং কি এই যে প্রথম যে দুই লাখ টাকা আমি পাইছি, ওই দুই লাখ টাকা পাওয়ার পরে আমাদের ঘরে আমাদের একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপটা ছিল এরকম যে যার যার ওয়ার্ড্রপ সে ব্যবহার করবে, অন্য কেউ ওয়ার্ড্রপে হাত দিবে না, ওয়ার্ড্রপে এক একটা করে এক একজন একটা করে চাবি। এখন কি আমি তো ওই টাকাটা নিয়ে যখন আসবো তখন রবুল আমাকে বলতেছে যে মিলন তুই যাই করস এটা এখন তুই ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট করিস না। তো আমি বললাম যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবো না কেন, টাকা বললাম রাখুন কোথায়, কয় তুই জেনে রাখছিস ব্যাঙ্কে কিন্তু রাখিস না, তো রাখলে কিন্তু তোর সমস্যা হইব। বললাম কিন্তু সমস্যা, কয় যদি যেমন দেখ আমার বড় বড় যেসব ব্যাঙ্ক আছে ব্যাঙ্কে কিন্তু যারা বেশি বেশি টাকা করে রাখে তারা কিন্তু এগুলো কিন্তু চেক করে, যারা গোয়েন্দা পুলিশ তারা কিন্তু চেক করে, চেক করতে পারলে যদি জানতে পারে যে একটা লোকের কাছে এত টাকা তাহলে ওরা কিন্তু এটা কিন্তু একটা তদন্ত করা শুরু করে দেবো, ভাই দেখ তোরও সমস্যা আমারও সমস্যা তুই কিন্তু টাকা ব্যাঙ্কে রাখিস না। তো আমি চিন্তা করছি টাকা কোথায় রাখবো কোথায় রাখবো, ওই টাকাগুলো আমি আমার যে অর্ডার ওই অর্ডারে আমার যা গাঙ্গা বন্ধু আমি টাকাগুলো রাখি। তিন বন্ধু মারা শেষ ওই জায়গায় দাস রবল বললো তুই কই যাবি, তো আমি বললাম যে কই আর যাবো বাসার দিকে যাবো, তো কইলো আচ্ছা ঠিক আছে তো রাইতে বেলা আয় পড়িস, আমি বললাম আমি দেখবো আমি যাই আটটা পরে কোথাও যাই না, আরে এক দুদিন বা রাস্তা থাকলে কি হয় আয় পড়বি বন্ধু বন্ধু একটু সব। তো আমি ওই জায়গায় গেছি, আর একটা কথা কি ভাই ওই যে আমি তো তিনজন মারছি আমি যেটা বলছি তিনজন মারছি, ওই কি আছে ওর মোবাইল দেওয়া সে তিনজনের ছবি তুলে নিছে পুরো একটা ভিডিও, যে ভিডিওটা কিভাবে করছে সেটা আমি নিজেও জানি না, সেভাবে সে আমাকে নিয়ে গেছে আর সে রাইতে বেলা আমি বাসে চলে আসি, ভিতরে যে একটা ভয় কাজ করতেছিল, তো ওই জায়গা থেকে আমার স্কুলটাও আস্তে আস্তে গ্যাপ করে যেতেছে, ক্রিকেট খেলাও গ্যাপ যেতেছে, ওইদিন যাইতে বেলা আমার নিয়ে গেছে নুমাইগড়ি থেকে যাওয়ার সময় একটু সামনে একটা ক্লাব আছে, ক্লাবটা ছিল সর্বনিম্ন ভাবে নেশার ক্লাব। ওই জায়গায় আমি শুনতে পাচ্ছি যে ওই ক্লাবে যাই নেশা করুক তারা পুলিশ ধরতে পারে না, কারণ কি ওই ক্লাবটা ছিল সম্পূর্ণ ভাবে সরকারি লাইসেন্স করা এবং তাদের কাছে বলে লাইসেন্স আছে, এটা আমি রুবলের কাছ থেকে জানতে পারি। তো ওই জায়গায় আমি অতি ফাস্ট আমি নেশা করা শুরু করি।
ওকে,
ওই জায়গায় আমি একটা না দুই থেকে তিন ঘন্টার মতো আমি শুধু নেশা খাই, সেগুলো ছিল বিয়ার, বিদেশি বিদেশি মদ, এবং এগুলো শুধু দেখতাম শুধু আমাদের টেবিলে একটা মেয়ে আইনা দিত, ওই রুবল বলতো কুস্তি নিয়ে, রুবল বলতো যা বিয়ার নিয়ে উস্কি। আর ভাবে ওই হচ্ছে ফার্স্ট আমি ওই জায়গায় নেশা করি, অতিরিক্ত নেশা তো আমি কিভাবে বাসায় আসছি আমি আর বুঝতে পারতাম না। আপনি মাথায় রাখছেন আর পুকুরে বলতেছে ও মনে বলছে যে আমি যদি নেশা ব্যবস্থা আছি কিছু আমি শুনতে পাচ্ছি না, কিছু কিছু কথা আমি শুনতেছি মোবাইলে বলতেছে, তো বললো কই কয় আমার সাথে আছে মালমুল খাইছে, আমার ওই 10 নম্বর পর্যন্ত নিল, নিয়ে 10 নম্বর আমার নামাই দিছে। ওই জায়গা থেকে আরো আমার 100 টাকা দিছে, আরেকটা রিক্সা বেড়ে দিছে। বাসে আসার পরে আমি ঘুমাই, এমনকি ভাই আমি ওই জায়গায় ঘুমাতে একটা আমার 3 দিন ঘুমাইছিলাম।
ওকে,
তো কিভাবে ঘুমাইছি ওই জায়গায় 3 দিন আমার বাসার লোক আমার ডাকে, আমার কোনো হুশ নাই, আব্বা আম্মা ভাইয়া সবাই মেডিকেলে, আমার ভাই হচ্ছে ছোট ভাই হয়েছে এলিয়ান মেডিকেলে, তাদের 1 সপ্তাহ মেডিকেল থাকতে হবে, তারা শুক্রবার হয়েছে আগামী শুক্রবার তারা আসতে পারবে। তো ওই দিনটা ছিল মঙ্গলবার দিন, তারা শুক্রবারে বাসে চলে আসবে, আমি শনিবার দিন ঘুমাই মঙ্গলবার দিন আমার ঘুমে ভাঙে, এরকম ভাবে আমি নেশা করা যাইতেছি। তো একসময় আমার রবিউল বললো যে ভাই একটা আমার ব্যবসা আছে তো করবি, বোর্ড টাকা কামাইতে পারবি। তো আমি বললাম কি ব্যবসা, এবং কি আমি দেখলাম ওদের কাছে ডায়মন্ড আসতো বড় বড় ডায়মন্ড, একটা ডায়মন্ডের দাম আসছিল বাংলাদেশের টাকা যদি 10 লাখের কাছাকাছি যাবে, এমনও ডায়মন্ড ওদের কাছে আসছিল। আর ওই দিদি লিমা যিনি কথা বললাম সে শুধু আমার বলতে কি রে তুই শিবমন্দির স্কুল আস না কেন, বললাম যে শরীর ভালো না, তো বলে দেখ তুই এত বড় মাথায় একটা আঘাত পাইছিস। তো এমনভাবে চললো 2-3 দিন, আমরা একটা ডায়মন্ডের ব্যবসা রোগুলো আমি করতে দেখছি, বিদেশি এক লোক আসছে সৌদি আরব থেকে, সে একটা ডায়মন্ড কেনার জন্য বাংলাদেশে আসছে। তো ডায়মন্ডটার ওজন অলরেডি পুরা কত গ্রাম আমি বলতে পারবো না, পুরা একেবারে সাদা চিকচিক করতেছে
একটা ডায়মন্ড
যার রোগুলি বিক্রি করছে 10 লাখ টাকা আমার সামনে। তারপরে ওই যে লোকটা উনি সম্পূর্ণভাবে আরবি ভাষা কথা বলতেছে এবং তার ভাষা আমি জানি না, আমার সাথে একটা লোক ছিল ওই লোকই উনি সম্পূর্ণভাবে সব ধরনের ভাষা জানে, উনি আমাদের বাংলাদেশের লোক,
আরবিটাকে বাংলা করে দিচ্ছে।
হ্যাঁ, উনি আরবিটা ও যে আরবিটা বলতেছে ও শুনতেছে, ও শুনতে আবার আমাদেরকে বলতেছে
দোভাষী যেটাকে
বলে, ঠিক আছে। এমনকি ওই লোক যে আমাদের পাশে বই বসে ছিল তিনি বলছে যে নেন টাকা, এর মধ্যে টাকা আছে 10 লাখ, আপনারা ডায়মন্ড হতো তার তো বুঝিয়ে দেন। তো আমরা ডায়মন্ডটা দিয়েছিলাম আমাদের যে বাংলাদেশের যে লোকটা, তারা তো আমরা ডায়মন্ড বুঝাই দিই এবং তার কাছ থেকে আমরা টাকাটা বুঝে নিই। সেখান থেকে আমি আসতে পারি, তো সেখানে আসতে পারার পরে আমাকে রবুল সে 10 লাখ টাকা থেকে রবুল আমাকে 50,000 টাকা দেয়, বলে এটা তোর বন্ধুর পুরস্কার, 50,000 টাকা পাইছি আরো খুশি, এমনিকে বছর শেষ হয়ে গেছে গা, এভাবে নেশা করে তো যাইতেছি। আর ওই যে 2 লাখ টাকা সেই টাকার জায়গায় আছে, সেই টাকা লড়তে হইতেছে না। আর এই মধ্যের দিকে আমি আস্তে আস্তে যখন এই বাজে চলে যেতেছি, তো একদিন ওই যে আগে তো 8টা মার্ডার করে বলেছি, হঠাৎ করে রবিউল বললো যে আরো দুজনের মারতে হবে, যদি মারতে পারো 1 লাখ টাকা পাবি, টাকা পাবো 2 লাখ, তুমি তোর 1 লাখ আমার 1 লাখ। বছর শেষ ওই জায়গাতে 2007-এর পুরোপুরি মাঝামাঝি তুই লাগেছি গা, যাওয়ার পরে ওই জায়গার থেকে আমার রবিউল আমার বলতেছে যে তুই যে লোকটা যা নাম জিগা লোকটার নাম কি, তো আমি বললাম যে ওই যে ওই লোকটা মারবে এবং তার নাম কি আমার জানতে বলতেছে, তো আমি বললাম যে আমি নাম কেমন শুনবো, তো বলতেছে ঠিক আছে ওর বাসায় দিলি পেপার আলায় আজকে তুই পেপার বিক্রি করবি। তো আমি বললাম দেখ বেটা আমি একটা খান বংশের পড়লাম, আমি কি লাই পেপার শুন, তুই যা ব্যাস তুই তোর গুণ্ডাপান্ডা, আর আমি এইভাবে কথা বলি। তো বলতেছে যে দেখ দোষ আমাদের কাজ করতে গেলে ঠিক আছে খান কারাগার আর যে গুন্ডা কারাগার কেউ চিনে না,
মানে যে আপনাদের মানে যাকে আপনারা কাজটা করবেন তার বাসায় আপনাকে পেপার বিক্রি করতে,
পেপার বিক্রি করতে বলছে।
কেন
কেন বলছে যে ওই লোকের নাম আমরা জানি না, শুধু আমরা ছবি দেখি তার নাম আমার জানতে হবে
এবং তাকে নিয়ে আপনারা স্টাডি করবো,
তাকে নিয়ে আমরা স্টার্ট করবো। তো রবিউলে আরো কিছু পোলাপান তৈরি করছে, রবিউল আমার বলতেছে তুই পারবি কিনা, আমি বললাম না আমি পারবো না, যদি আমার মারতে আমি মারতে পারবো, তো আমি পেপার বেচতে পারবো না, আমি খান মংসর পোলা। তো রবুল তোর খান তুই তোর খানের জায়গায় থাক। এখান থেকে রবুল এক ছেলের ফোন দিত, সে ছেলের আনছে, ছেলের আইনে বলতেছে তোর আমি 5,000 টাকা দিব, তুই ওর খালি নামটা জেনে আসবি এবং ওর বাসে কয়জন আছে কে কে আছে। তো ও বললো ঠিক আছে ভাই আমি আপনার কথায় রাজি। তো রবুল আরে বললো ঠিক আছে তো কিভাবে যাবি, পেপার বিক্রি করতে যাবি ওর বাসায় ডেলি নগদ 1,000 পেপার কিনা রেখা দেখ। তো ও যখন গেছে ওই ছেলেটা যখন যা বলতেছে যে কাকা আপনার নাম কি, তো নাম বলে বলছে আমার নাম কাদের। ওই ছেলে কাছে নাম বলা হয়েছে কাদের, তো অরিজিনাল তার নাম কি আমরা জানি না। ঠিক আছে তো বললো আপনার বাসায় কে কে। তো ওই ও কি হচ্ছে ওই লোক তারা আবার বলতেছে যে দেখো আজকে আমার বাসায় না কাদের ছেলে আসে নাই, তুমি আমার সাথে কাজ করে দিবা। বলে কি কাজ, বলতেছে কি আমার ওই একটা খাট আছে, খাটটাতে তুমি ওই রুম থেকে উরুমে নিবা। তো ওই ছেলেটা বুদ্ধি করলো কি যদি রুমে ঢুকতে পারি তো আমি দেখতে পারবো রুমে কারা কারা আছে। ও সেই বুদ্ধিটা করে সে খাট পাল্টাইতে গেছে ওই বাসায়। এবং আমি আর রবুল অলরেডি 3 ঘন্টা যাবো ওই পোলার অপেক্ষা করতেছি বাইরে খারায়া যে ও আসবে। আর রবুল কি অর্থ হুন্ডা ছিল, হুন্ডার নিচে বিয়ার রাখতো, এটা আমি জানতাম না। এটা আমি ওই দিনকে দেখতে পাচ্ছি হুন্ডাতে সিটটা সিট খুলে ওই যে দূরে বিয়ারের বোতল বাড়ি করছে, আমিও বিয়ার দিয়ে আমিও খাইতেছি ওর লগে। 3 ঘন্টা পর ওই ছেলে ওই জায়গা থেকে আসছে। আসার পরে রবুল ছেলে বলে দেন 5,000 টাকা দিবেন, কইছেন 5,000 টাকা দেন। কোথায় ঠিক আছে 5,000 টাকা তোরা দিমু, তুই তো কিছু করলি না। কয় তার নাম কাদের, কয় ঘরে কে, কয় ঘরে একটা মহিলা আর দুটা মেয়ে আছে। তো ওই সময় সাথে সাথে রবুল তারে 5,000 টাকা দিয়ে দিচ্ছে। ওই জায়গা থেকে রবুল সকালবেলা আমি এটা জানি না 7টার সময় ওর বাড়ির সামনে চলে গেছে। কেন গেছে, ওর অফিসটি কেনার জন্য। এবং কি ওর অফিসে যে অফিস চাকরি করে একটা ব্যাংকের ম্যানেজার, ওর দিলে কি ব্যাংকের ম্যানেজার কিনা তাও জানি। তো আমি শুনছি ওটা ব্যাংকের ম্যানেজার। তো আমি রবুল সকালবেলায় যাইয়া ওর পিছে পিছে গেছে, যাইয়া 10টার দিকে ও ঘর থেকে বের হয়েছে আর রবুল গেছে 7টার সময়। এটা আমার স্বপ্নভাবে বলছে রবুলে, আমি ওই সময়টা ছিলাম না। আর রবুলের টার্গেট ওই লোকটার, যখন ও মারবে তখন ওই লোকটার মারতে হবে, আমি মারবো। ওর আর তো ওর মাথা তো বোধ ঢুকছে, একটা ওই দুটা মেয়ে আছে, এই মেয়ে দুটা কোন স্কুলে পড়ে, এই খবরও অন্য লোক দিয়ে লাগানো শুরু করলো। এবং কি 1 সপ্তাহ যাবত ওই লোকটার পিছিয়ে খালি ঘুরলো। হঠাৎ করে ঘুরে একদিন একটা গাড়ি ভাড়া করছে 5,000 টাকার বিনিময়। আর এক আর ওই যে ড্রাইভার থাকবো, সম্পূর্ণ ড্রাইভার লোক আমাদের লোক। তো ওই ছেলেদেরকে কন্ট্যাক্ট করা হয়েছে 10,000 টাকার বিনিময়। কি করতে হবে, ওই একটা মেয়ে তাদের ছোট মেয়েটা, তার নাম ছোট মেয়ে ছিল নাম ছিল তার নাম ছিল সুমি, সুমিরে তারা কিডন্যাপ করবে। কিডন্যাপ করে ওই যে মোহাম্মদপুর যে বিল্ডিং টা আমাদের, ওই বিল্ডিং এ তাকে নিয়ে রাখতে হবে। এইভাবে করে ও কি করলো, ওই যে ছেলেগুলা তারা মোহাম্মদপুর নিয়ে গেছে। তো আমি রবুলের সাথে, তো রবুল ছেলে ফোন দিতেছে আমাদের লোক, ফোন দিয়ে বলতেছে যে ভাই অপারেশন সাকসেস। ও বললো যে ঠিক আছে চলবে, ওখানে লাউড স্পিকার দিয়ে রেখে দিছে আমার শোনানো লেগে। তারপর কাই
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেঁচে গেছে আরো একবার। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই, ঝটপট ফিরে আসবো এবং এই ফাঁকে আপনাকে আরো একবার আমরা এসএমএস পোলের মুখোমুখি করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি এসএমএস পোল, কোন জায়গাটি রয়েছে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেল আমরা একটু যাচাই করতে চাই। আপনি যদি মনে করেন যে মিলনকে বিশ্বাস করা যাচ্ছে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না বিলিভ করা যাচ্ছে না তাহলে আপনি লিখবেন নো। লেখার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরপরই ফিরে এসে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। এসএমএস পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, আর কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেবো এসএমএস পোলের রেজাল্ট। চট জলদি পাঠিয়ে দিতে হবে, কারণ আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি কেবলমাত্র অপ্রিয় সত্যগুলোকে সামনের দিকে নিয়ে যেতে পারে। আমরা ফিরছি ঠিক 4 মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব সত্যের আসরে মিলন খান। মিলন খানের কাছে যাবার আগে আপনাকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান তাহলে যেটা করতে হবে, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে প্রথমে লিখবেন এ বি সি। জি, আপনার সেলফোনে গিয়ে লিখবেন এ বি সি স্পেস জে বি এস বি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চলুন আমরা এই মুহূর্তে জেনে নেই এসএমএস পোলের রেজাল্ট।
Yes, 62%. No, 30%. No comments, 8%.
কম্পিউটার বলছে 62% yes, কম্পিউটার বলছে 62% yes, 30% হচ্ছে নো,
It's a big amount of no. 30% হচ্ছে no এবং 8% হচ্ছে no comments. প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে yes লেভেলটা, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ শেষে গিয়ে আমরা কিছু এভিডেন্স, বিশ্বাস করার মতো কিছু এভিডেন্স আমরা হাজির করব। ওকে, মিলন, আপনার কাছে ফিরছি। আপনি কি টাইপের কথা বলছিলেন তারপর?
তো আমি রবুলের সাথে, তো রবুল ছেলে ফোন দিতেছে আমাদের।
This track was downloaded from FusionBD.com.
Look, when they were talking about operation success, all of the tears told me. On the loudest speaker, dear, it is. আমার শোনা না লেগেছে। তারপর কি ওই লোকের নাম্বার কেমন ব্যবস্থা করতে পারছে সেটা আমি জানি না। তো আমার যা ধারণা, ওই যদি সুমি যার কিডন্যাপ করছে, ও তার কাছ থেকে বাপের নাম্বারটা নিচ্ছে, ওদের টার্গেট ওর বাপই মারবো।
সুমিটাকে,
সুমি ছিল ওই যে লোকটার মারবো, ওই লোকটার মেয়ে, ছোট মেয়ে।
ওকে,
আমি বন্ধুদেরকে বলছি যে সুমি আমাকে শুনতেছে কিনা আমি জানি না। সুমিকে তার কাছে ক্ষমা চাওয়ার মতন যোগ্যতা আমার নাই। তো ওই জায়গা থেকে সুমির কাছে রুবুল তার বাবার নাম্বার নিল। তো তাকে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়া বলতেছে আপনার নাম কি কাদের আলাদার? তো বললো যে হ্যাঁ আমার নাম কাদের আলাদার, তুমি কে? তো বললো যে আমি কে জানি না, আপনার লাভ নাই, আমি আপনার দুশ্মন। কয় কেমন দুশ্মন? কয় দুশ্মন কেমন জানো দরকার নেই, আপনার মেয়ে সুমি এখন কোথায় থাকে আপনি খবর লাগান। যে বলছে সুমি কোথায় আছে সেটা খবর লাগান। তারপর থেকে ওর সাথে বাবা বাবা বললে কথা বলতেছে। তো সুমি মুখটা চেয়ে রেখে দিছে। তো রুবুল ওই জায়গায় দাবি করছে 20 লাখ টাকা।
কোন বাসাতে আপনারা ওকে চিন্তা করে নিয়ে গেছেন?
ওদের যে বাসায় ছিল আমাদের যে মোহাম্মদপুর যে আমি তিনটা মার্ডার করছি ওই বাসার ভিতরে। মুখটা রুমাল দিয়ে আটকে রাখছি আর দুই হাত পিছে বাইন্ধা রাখছি, পাহাড়া বাইন্ধা রাখছি, এবং শুধু আরে এক বেলা ওই জায়গায় আমরা খাইতে যেতাম।
সুমির বয়স কত ছিল তখন?
সুমির বয়স ছিল অলরেডি 10-11 বছর।
ওই সময় কোনো খারাপ আচরণ করেছিলেন?
না না, ওর সাথে কোনো খারাপ আচরণ না, শুধু আরেক ছিল খারাপ আচরণের মধ্যে কি ওর একটু পানি খাওয়ানো কম দেওয়া হতো, আর পানি দেওয়া হতো আপনি ধরেন ছোট এক বোতলে এক বোতল পানি তাকে দেওয়া হতো, ওই সারাদিন আর এক বোতল পানি।
ও তো বাসায় চিলাচিলি করতে পারতো?
হ্যাঁ, বাসায় চিলাচিলি করতো, কারণ ওর মুখ বন্ধ। আর ওই যে আমি আগে তো বলছি যে ওই বাসে যদি আমাদের কাছে মাইরাও ফেলাই তাও হওয়ার ক্ষমতা নেই।
ওকে,
ওই জায়গার থেকে সুমির বাপকে 20 লাখ টাকা দাবি করা হয়েছে। এবং সেই লোকটা বলতেছে দেখো বাবা আমার কাছে 20 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই। কয় আপনার কাছে টাকা বড় নাকি মেয়ে বড়? কয় মেয়ে বড়। তো কয় ঠিক আছে, তাইলে আপনার টাকা 20 লাখ দেওয়াই লাগবো, না দিলে আপনার মেয়ে মারা যাবে। রুবুল বলতেছে আমি আপনার আবার এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে টাকা রেডি করবেন। তো রুবুল আমার বলতেছে যে তুই 200 টাকা পাঠি, কাজ একটা ধরছি। তো সেই কাজটা ছিল সেই কাজটা যে ওই জায়গার থেকে ওরা টাকা নিব এবং লোকটারে মারবো, আবার ওই মেয়েটারে ওরা ছাড়বো। ওদের টাকে ছিল এই একটা। পরে এক সপ্তাহ পুরোপুরি যায় না, 5 দিন পর রুবুলকে ফোন দিয়েছে ওই লোক, সুমির বাবা ফোন দিছে ওই লোককে, বললো যে বাবা আমি তোমার প্রস্তাবে রাজি, তোমার 20 লাখ টাকা রেডি। তো বললো যে টাকা কোন জায়গায় আনতে হবে, কিভাবে আনতে হবে সেটাও আমার বলে দিব। তো রুবুল বলছে আপনার এক জায়গার নাম বলছিল, নামটা ছিল তোমার আমার খেয়াল হতো, ওটা ছিল গাবতলির দিকে। তো আমাদের যে বড় গাড়িটা, সেই গাড়িটার ভিতরে মেয়েকে রাখা হয়েছে, এমনকি মেরে ওই সময়টা তার রুমাল খুলে ফেলানো হয়েছে, হাতের বান খুলে দেওয়া হয়েছে, পায়ের বান খুলে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে তুই সোজা গাড়ি ধরবি, যদি একটা কথা কস তাহলে তোর পিজা গুলি করে মারবো। আর ওই গাড়িতে করে 5 জন আসছে, আমি আর রুবুলে গাবতলি গেছি। গাবতলির টিকাই দেখলাম কি ওই যে বড় গাড়িটা প্রথম মধ্যে ফার্স্ট আমি যে গাড়িতে উঠছি সেই গাড়িটা আমার, আমি দেখতে পাচ্ছি ওদের কাছে আমাকে ওই গাড়িটা করে আনতেছে, ওই মেয়েটাকে আনতেছে। তো রুবুল কি হলো, হুন্ডাটা একটা গ্যারেজের ভিতরে, যেমন গাবতলি তো অনেকগুলো আমাদের গ্যারেজ আছে, বাসের গ্যারেজ যেগুলো বাস গাড়ি রাখা হয়, সেই জায়গায় রুবুল একটা সিকিউরিটি গার্ড দিয়ে আর একটা হুন্ডা ছিল, ওর হুন্ডাটা পাহারা দেওয়ার জন্য দিল 100 টাকার বিনিময়ে পাহারা দিবে। ওই জায়গার থেকে রুবুল ওই গাড়িতে করে গাবতলির একটা ভিতরে ঢুকছে। গাবতলির ভিতরে ঢোকার পরে গাবতলির থেকে সোজা ওই লোক আসা পড়ছে, ওই যে সুমির বাবা আসে, আপনি একটা ব্যাগ টাকার ব্যাগ, ওটা ওই জায়গায় 20 লাখ টাকা আছে। তো আমি বললাম এত অল্প টাকা গুলো বাপের তোদের কিলেগা নিতে আস, বেশি কথা কস কিলেগা ধর অস্ত মারবি শালার দাম কোদা। আমি বললাম যে বিনিময় কি দিবি, কয় তোর দিবি 1 লাখ টাকা। আমি বললাম যে টাকা 20 লাখ দিবি 1 লাখ, কয় যা তোর 2 লাখ দিব। আমি কই যা 2 লাখই চলবে, আর বাকি টাকা কই যাবো, ওই জায়গার থেকে 5 লাখ টাকা নিবো রুবুলে, এমনকি আরো 5 লাখ টাকা ওই যে বাসায় রাখছে যে ওলা পাহারা ছিল দুজন আমাদের রিক্সা নিবেন ওই রিক্সার মধ্যে ট্যাগাটা রাখতে হবে, ট্যাগের ব্যাগটা রাখতে হবে, আর আমার এই যে বড় গাড়ি ফিল আপনাদের ওনাকে মেরে ফেলা, ওনাদের মেরে ফেলা। তো ওই লোকটাকে বলা হয়েছে তুমি একটা রিক্সা নিবা, রিক্সাকে বলবা মোহাম্মদপুর যাবো।
কেন মারতে চাচ্ছেন? মানে লোকটা তো টাকা দিয়ে দিলেই,
টাকা দিয়ে কেন মারতে চাই আজ পর্যন্ত আমি এখনো বেড়ে জানি না।
ওকে, তারপর
ঠিক আছে, কেন মারতে চাইছে যে এই জন্য আমার মনে হয় যেটা ধারণা যে ওই লোকটা একটা সাক্ষী, এই জন্য মনে তাকে মারা। ওই জায়গা থেকে আমি আবার বসে তাকে মারার জন্য আবার আমার হাতে রুবুল পিস্তল দিল। তো বললো যে আজকে যদি লোকটা তুই মারতে পারস তুই 2 লাখ টাকাও পাবি এবং এই পিস্তলটা সর্বনভাবে তোর হয়ে যাবো, আর আমি আর নিবো না। তো আমার ওটা কি ছোটবেলা যেটা আমি বললাম যে স্বপ্ন যে একটা আসল পিস্তল আমার দরকার, সেই পিস্তলটা আমি পাইতে যেতে ছিলাম ওই সময়টা। তো রুবুল ওই লোকটার মোবাইলে বললো এবং যেমন আপনার আমি যেমন ওটা পুরোপুরি সামাসামি, এই সামাসামি অবস্থায় রুবুল আর ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে মোবাইলে যে তুই একটা রিক্সা লো, টাইগার ব্যাগটা রিক্সার মধ্যে রাখবি, তুই রিক্সা উঠবি না। তো বললো ঠিক আছে। তো ওই টাইগার ব্যাগটা যখন রাখলো, ওই যে আমাদের যে গাড়িটা, ওই গাড়ির মধ্যে থেকে আসছিল 5 জন, ওই মেয়ের সহ 6 জন, মেয়ে তো সারে আমরা ধরছি 5 জন, এবং কি ওই মেয়ের ওই ছেলে একজন আসছা ওই রিক্সায় উঠতে পাস, ওই টাইগার ব্যাগ লিখলাম চিল্লা গেছে, এবং কি ওই মেয়ে যখন তার বাবার কাছে জোর দেওয়া যাওয়া দিছে এর পিস্তিকা বাস আমি খুলি চালাই দিছি ওই লোকটার উপরে। এমনকি লোকটার উপরে আমি 3 রাউন্ড গুলি চালাইছি। মেয়েটা যখনই বাবার পাশে দিয়ে খাড়াইছে তখনই আমরা গুলিটা চালাই দিছি।
তারপর কি হলো?
তারপর ওই জায়গায় লোকটা আর কি মেয়েটাকে ওই তার মেয়ের হাত ধরে ওই জায়গায় লোকটা
বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনার হাতে। তবে ঘটনাগুলো যদি এভাবেই ঘটে থাকে সেটা যে কতটা হৃদয় বিদারক এবং মর্মাহত হতে পারে আপনি বুঝতেন যে আপনি একের পর এক কত দুর্ধর্ষ, কত বাজে, কত
ভয়। কি করতেছে আমি নিজেও জানি না ওই সময়টা, আমার কাছে তুমি নিজেও জানি মজা লাগতেছে মারার জন্য। এবং কি যখন আমার যখন পিস্তল আসতো তখনই মন থেকে আমি যারবে তারই মার, নিজের ভিতরে আমার কাজ করতো।
মাই গড, আমি আসলে কি হারাই ফেলছি অনেকখানি, কারণ আমি বিলিভ করি নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, বাট হয়তো ওর জায়গাটা থেকে ছোট 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 করে জিনিসগুলোর অনেক বেশি পরিমাণে ভার্সলি এক্সপ্লানেশন করা সম্ভব, বাট দিস আর হ্যাপেনিং ইন হিজ লাইফ। এর মোটা দাগে যেটা সেটা হচ্ছে একজন মানুষ, এটা কিন্তু এক ধরনের বড় ধরনের জবানবন্দি। ওর ভোকালটাকে ইমিটেট করা হবে না, ওর ভোকালটাকে এখানে চেঞ্জ করে দেওয়া হবে না। পুলিশ যদি কখনো ওকে ধরে, আইনি সংস্থা যদি কখনো ওকে ধরে, এবং সেক্ষেত্রে ওর এই যে আজকে ও যেগুলো বলে যাচ্ছে সেগুলোকে ওর স্বীকারোক্তি হিসেবে পুলিশ কোর্টের কাছে দাখিল করতে পারে, ওর বিচার হওয়ার জন্য একটা স্বীকারোক্তি এনাফ। তারপর
সেখান থেকে আমি সোজা ওই যে রুবুল ফোনটা দিতে পাহারা দিতে আমি আমার পিস্তলটা কোমরে রাখলাম। রুবুল নেই বলে বলে যে আজকে তো পিস্তল তোর, আমি বললাম পিস্তল যার মধ্যে তার তোলাই কন্ডা করছে 2 লাখ টাকা, তোমার কন্ডাকে টাকা দে আরে 10 টাকা দিমু তোলাকে আমি বেমানি করবো। আমি তুই একটা বেমান, তুই বেড়াতে তো টাকা নিস বেড়াতে মারছো, তো তুই আমার টাকা দে 2 লাখ। ওই সময় আমি ঝাড়াঝুড়ি মারলাম, ওকে দেখ মিলন তোর আমি এই লাইনে আনছি, তুই যদি আমি যদি আমার যদি ফাঁসাস তাহলে তুইও ফাঁসবি, আমি তুই আমি কারো ফাঁসাই না, তুই আমার টাকা দিয়ে দিলাম চল মোহাম্মদপুর। আমি দেখি মোহাম্মদপুর, ওই জায়গা থেকে আমি 2 লাখ টাকা পাইছি সাথে সাথে। ওই যদি টাকার ব্যাগটা, ও সে ব্যাগ বের করে টাকা গুইন্না গুইন্না আমার সেখান থেকে 2 লাখ টাকা দিছে, এবং টাকা ওই আরো পিস্তলটা একেবারে জন্য আমার দিয়ে দিছে,
পিস্তলটা একেবারে দিয়ে দিল।
ও আগেই বলছে যে যদি মারতে পারিস 2 লাখ টাকাও পাবি আর পিস্তলটাও পাবি।
এটা নিয়ে মোট 9টা মার্ডার হলো,
9টা মার্ডার হলো এটা নিয়ে। ওই জায়গা থেকে আমি 2 লাখ টাকা,
5টা মার্ডারের ব্যাপারে আমরা শিওর না কিন্তু 4টা মার্ডারের ব্যাপারে আমরা কনফার্ম,
আমি কনফার্ম, আমি নিজে কনফার্ম আমি 4টা মার্ডার করছি। 9টা যেমন ওই যে বলছে ওরা 5টা বলছে, আমি ওদের কথা বিশ্বাস করে নিছি 5টা, এবং কি ওই যে 2 লাখ টাকা আরো দেখা গেছে 15,000 টাকা আমার কাছে তো আগে দিছে, আরো 2 লাখ টাকা অলরেডি 4.5 লাখ।
রাস্তার মধ্যে লোকটাকে মানলেন?
হ্যাঁ।
রাস্তার লোকজন কেউ ছিল না?
কেউ ছিল না, তা কাউয়া কুত্তাও ছিল না ওই রাস্তার মধ্যে।
মেয়েটা কি করছিল সেই মুহূর্তে?
মেয়েটা তো তার বাবাকে ধরে বাবা বাবা বলে কান্নাকানি করতে।
আপনারা গুলি করেই দৌড় দিয়েছেন?
হ্যাঁ, গুলি করে আমরা ওই জায়গায় আসে পড়ছি। ওই জায়গা থেকে আমিও আসে পড়ছি রুবুলের হুন্ডাই করা, আর ওই সময় রুবুল যে হুন্ডা টানছে অনেক জোরে জোরে, ও বাসায় আসছে, আর ওই যে ফুপু ম্যাডাম ও আবার সেই ফুপুরে ফোন দিছে যে টাকা পেয়েছি লোক অপারেশন সাকসেস, টাকা আপনার বাসা যাবো। ওই জায়গার থেকে রুবুল 5 লাখ টাকা নিছে, আমার 2 লাখ টাকা দিছে, অর্থটা আমার একটুবার জন্য দিয়ে দিছে। এবং কি আমি ওই সময় সোজা আমার না নেশা করে বেরাম হতে গেছে, নেশা করবো সেই সময় পিস্তলটা আমি সাথে করে নিয়ে আই সোজা ওই দৌড় ঢুকতে এলাকায় আমি প্রথম মতো ফার্স্ট খাইলাম মাল। তারপর সেখান থেকে আমি আসি আসার পরে এখানে আমি ঘরের সময় কেউ নাই, ওই দিন ছিল আবার বৃহস্পতিবার দিন। পরের দিনকে আম্মা মেডিকেল থেকে আইসা পড়বে, তাড়াতাড়ি করে আমি আমার জামা কাপড় নিচ্ছে টাকাটা অস্ত্রটা রেখে দিচ্ছি। সেই সময়টা ওই যে লিমা স্কুলে নামে বলছি, কিন্তু আগে বলছি যে লিমা, এমনকি একদিন লিমা আমার ওই সময়টা আমার ডাকতে নিছে, ও হঠাৎ করে আমার বাসে চলে আসছে। আমি ডয়াটা আটটু যদি হতো দেরি হতো আমার ডয়াটা লাগাইতে, তোমার সব আসে আমার দিতে হলে তো তো ও দেখতে পারে নাই। ও আসার আগে আমি ডয়াটা তালা দিয়ে দিচ্ছি, তালা দেওয়ার পরে ও আসছে, আইসা বলতেছে যে কিরে তুই স্কুলে যাস না, লেখাপড়া করতেছ না। তো আমি কোনো দয়া দিলি, লেখাপড়া করে জীবনে কি লাভ আছে, বা আপনার তো কোনো শাসনই পাই না। আর আমি এটা বললাই, ও বলে চল তোমরা ঘুরতে দিস, তো কই যাবি, কয় চল চিড়িয়াখানা দিস। আমিও চিন্তা করলাম চিড়িয়াখানা বহুদিন যাবত যাই না, তো ওই দিন বিকালবেলা পাঁচটার দিকে আমি চিড়িয়াখানা যাই। তারপরও আমার কাছে এত টাকা, আমি কিন্তু মোবাইল কিনি না। তার আমি ওই জায়গার থেকে তো বললাম যে আমার ঠিক আছে তুই একটু বাইরে যা, আমি আসতেছি কাপড় চেঞ্জ করে। তো কাপড় চেঞ্জ করে আমি ওই জায়গার থেকে আরো 5,000 টাকা নিচে পকেটে ওর সাথে ঘুরতে যাবো বললাম। কিনা ওই আমার প্রথম প্রেম, ও আমার ওই জায়গাতে বলতেছে দেখ আমি না একটা ছেলেকে না আমার জীবন থেকে বেশি ভালোবাসি। তো আমি বললাম বল তুই তোর জন্য আমি তুই আমার একটা বন্ধু, তুই আমার স্কুলের ফ্রেন্ড, তুই যা বলবি আমি তোর জন্য করবো, বল ছেলেটা কে। কয় ছেলেটা আমার আশেপাশে ঘোরাঘুরি করে, ছেলেটা তো তুইও চিনি আমিও চিনি। তো আমি বললাম দেখ আমার তো আশেপাশে অনেক ছেলে ঘোরাঘুরি করে, বা তোরও আমার অনেক ছেলে চিনে, তো নাম না বলে কেমন বলবো। তো বলে দেখ নিজে চিন্তা করে, জ্ঞান আমার পাশে আছে। তো আমি চিন্তা করতো সেই সময়টা তোর পাশের মতো আমি ছাড়া কেউ নাই। তুই বল হ্যাঁ আমি তোরে ভালোবাসি। তো আমি বললাম যে দেখ আমার ভালোবাসা কি পাবি। ওই সময়টা আমি আমার নিজের বিবেকটা খুললো, বললাম দেখ আমার জীবনে কিছু নাই, কয় তোর জীবনে কি থাকুক না থাকুক দরকার নেই, তোরে আমার চাই চাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোরে ভালোবাসি না, নগদে ময়ূর উপরে বলে দিছি আমি তোরে ভালোবাসি না। ও ওই জায়গা থেকে কাঁদতে কাঁদতে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়, ও আলাদা একটা রিক্সা নিয়ে জায়গা। তো ওরা আমি পিজা বারবার ডাক কি ওই লিমা ওই লিমা ওই লিমা বললে, ও আমার ডাকে কোনো সারাই দেয় না। ওই জায়গা থেকে কাঁদতে কাঁদতে বাসায় গেছে, কাঁদতে স্যার সবাই ওর দিকে তাকায় রয়েছে, আর আমিও ওর ছেলে ডাকতে স্যার আমার সবাই মনে করতেছে না আমি মনে পাগল। আমি ওই জায়গাতে একটা ট্যাক্সি ভাড়া করি আমার বাসার সামনে, তো ওই জায়গা থেকে আমার নিয়ে গেছে বাসার সামনে। তারপরে পরের দিনকে আমি নিজেই সাহিত্য রোগের লোকের দেখা করতে গেছি। তো রোগগুলো আমাকে বলতেছে যে কন্ট্রাক্ট আছে 5,00,000 টাকার, তুই পাবি 2,50,000, আমি তোমার 2,50,000 কাজ করবি। আমি বললাম কি কন্ট্রাক্ট, কয় কিছু মাল আসবো বাংলাদেশে, মালগুলো আমরা খালি সেল দেবো। তো আমি বললাম সেল দেবে কি মাল, কয় আঙ্গো কাস্টমার খুঁজে দেবো না, কাস্টমার আঙ্গুর খুঁজবো।
ততদিনে কি আপনি রোগীর সম্পর্কে ডিটেল জেনেছেন?
হ্যাঁ আমি পুরো ডিটেল জানছি। ও হলো ওই যে ডায়মন্ডের ব্যবসা করে মাঝে মধ্যে, ডায়মন্ড যখন পায় ডায়মন্ড কেনা বেচা করে, আর মার্ডার কন্ট্রাক্ট করে চান্দাবাজি করে, আপনার কাছ থেকে 1,00,000, এর কাছ থেকে 5,00,000, 20,00,000, যার কাছ থেকে যেমন হিসাব বুঝে নিতে পারে।
এবং এটার একটা পার্সেন্টেজ ফুপুর কাছে,
ফুপুর কাছে জায়গা।
আর একটু জানি যে সেটা হচ্ছে যে ওর থাকতো কোথায়?
ও থাকতো আমাদের কাজী বাড়া,
নিজের বাড়ি, ওটা
নিজের বাড়ি।
ওকে,
এবং বর্তমানে সে বাইরে ওরা বিক্রি করে চলে গেছে।
ঠিক আছে, তারপর?
তারপরে ওই জায়গার থেকে আমি রবিলকে বললাম যে কি কন্ট্রাক্ট, তো বললো যাই কন্ট্রাক্ট হোক তুই করবি কিনা। আমি বললাম কোনো ফুনফান আমি না, কোনো মারামুড়া করতে হবো না, মাল আসবে মাল আমরা ফেল দেবো। তো যারা মালটা নিবে কেউ আসে বিদেশি, কেউ আসে বাংলাদেশি, কেউ আসে সৌদি আরব থেকে আসবে, কেউ মালয়েশিয়ার থেকে আসবে, কেউ ইন্ডিয়ার থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক আসবে। তো মালগুলো করে থাকবে ওই মোহাম্মদপুর বিল্ডিং এ থাকবে। তো ঠিক আছে, তো আমি বললাম যে আমি তোর সাথে আসি। ও আমার বললো যে আমাদের কাছে যে মাল আসবে 1 গাড়ি মাল, আমি বাবা 2,50,000 টাকা, তুই বাবি 2,50,000 টাকা, সর্বোচ্চ আমরা 5,00,000 টাকার আমরা কন্ট্রাক্ট করছি। তো মালটা কি আসবে, কিছু মাল আসবে, সেগুলো কিছু বিদেশি ভায়ার আসবে, তারা মাল পছন্দ করে তারা মাল নিয়ে যাবে, এবং সেই যে মালগুলো নিবে সেই টাকাগুলো সর্বোচ্চ ভাবে যাবে ফুপুরাতে। ওই যে মাল বিক্রি করবে সেই মালের টাকা দিয়ে সেই শুধু 5,00,000 টাকা আমরা পাবো, যেমন আমরা দুজনই পাবো, আর সর্বোচ্চ যে মোট অঙ্কের টাকাটা সেই টাকাটা সম্ভবত সব ফুপুরাতে চলে যাবে।
ওকে,
সেখান থেকে আমি মাল দেখতে পারি, তো যেগুলো আমি দেখতে পারি টাইম বোম, এক ধরনের বোম, টাইম বোম যেটা আমরা বলি টাইম বোম, এবং আপনার হাতে যে মোবাইলটা এই মোবাইলটা একটা বোম।
আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাকে একটু বুঝিয়ে বলেন যে মালটা আসলে কার কাছে যাবে?
মালটা যাবে আর কি বিদেশি ভায়ার আসবে, এগুলো দেখবে তারা দেখে পছন্দ করে তাদের দাম মধ্যে তারা নিবে।
এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো আপনাদের কাছে ছিল?
হ্যাঁ, আমাদের কাছে এগুলো আসছে বাইরে থেকে আসছে।
এগুলো কার কাছে ছিল, ওর কাছে ছিল?
এগুলো আসছে বিদেশ থেকে আসছে, যে আপনার যে সৌদি আরব থেকে আসে সৌদি আরব, তারপর দেখা গেছে আপনার যে বোম গুলো আসছে ইরাক দেশ থেকে আসছে বোম গুলো।
ঠিক আছে, কিন্তু এগুলো আপনাদের কাছে ছিল নাকি আপনার কারো কাছ থেকে নিলেন?
না না, এগুলো আমাদের কাছে এগুলো আসছে গাড়ি দিয়ে আসছে, তো কার কাছ থেকে রোগ গুলো সেটা আমি জানি না।
আপনার কারো কাছে দিয়ে দিবেন?
হ্যাঁ, আমরা বিক্রি করবো, যার যাদের কাছে বিক্রি করবো এরা সর্বোচ্চ বিদেশি বায়ার।
আচ্ছা, কত টাকা বিক্রি করার কথা এটা?
একটা সেলফোন মোবাইল যেটা বললাম বোম, একটা সেলফোন মোবাইলের বোমের দাম 30,000 টাকা, আর যে টাইম বম্ব, টাইম বম্ব এমন আছে 30,000 টাকা আছে, 50,000 টাকা আছে, 1,00,000 টাকাও আছে।
সব মিলিয়ে কত টাকা?
সর্বমোট আমার ওই জায়গায় ধারণা 1 কোটি টাকার উপরে আছে মাল।
এগুলোর মধ্যে 5,00,000 টাকা আপনারা দুজন ভাগাভাগি করবেন?
দুজন ভাগাভাগি করবো,
আর বাকিগুলো সব সোনার কাছে যাবে,
সব পুরাতে।
প্রিয় শ্রোতা, বারবার আপনারা ফুপুর নাম জানতে চাচ্ছেন, আমরা কিন্তু প্রথমে এখানে বলে নিয়েছি যে এখানে আমরা এই বিষয়টি প্রকাশ করছি না। আপনারা শুধুমাত্র এই ছেলেটির জীবনের অপ্রিয় সত্যগুলোর দিকে লক্ষ্য রাখুন। আমরা এখানে কাউকে হেয় করা, কাউকে হাইলাইট করার জন্য কারো নাম আমরা কখনোই জেডিএস দিতে ব্যবহার করি না। সুতরাং এই বিষয়টিও সম্পূর্ণ রকম ভাবেই হাইড করা হচ্ছে অনুষ্ঠানে, এবং এটা যেহেতু রিপোর্টিং শো না, এটা যেহেতু ক্রাইম রিপোর্ট না, সুতরাং এই জায়গাটা থেকে ব্যাপারটি এরকম। বাট ইটস আ ডকুমেন্ট, ওকে। হ্যাঁ, তারপরে আপনার
ওই জায়গা থেকে আমি মাল এবং যেসব বিদেশি ভাইয়ার আছে যে জায়গায় ছেড়ে পছন্দ করে নিয়ে গেছে।
কোথায় এটা?
এটা ছিল মোহাম্মদপুর, আমাদের বাড়িটা ওই মোহাম্মদপুর বাড়িতে, এবং ওই মোহাম্মদপুর বাড়িতেই এই মালগুলো বিক্রি হয়েছে। 3 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা আসছে, সেখান থেকে আমার 2,50,000 টাকা দেওয়া হয়েছে নগদ ক্যাশ, বলে হচ্ছে বাসায় চলে যায়। ওইভাবে আমি বাসায় চলে গেছি, যেদিন বাসায় গেছি ওই দিন গিয়ে বললাম মেয়ে রিমা যে আমার ভালোবাসার কথা অফার দিচ্ছে, আমি অফার না করে দিচ্ছি। তো নিজে চিন্তা করলাম এই জীবনে নিজের একটা মানুষ সঙ্গী দরকার, ওই ওকে আমি অতি ফার্স্ট আর আমি ডাকছি জিয়াউদ্দিন, দেখো আমি আই লাভ ইউ বলছি, আই লাভ ইউ টু ওকে আমি বলছি। বলার পর ও অনেক খুশি হয়েছে, ও আমার ধরায় ধরছে, আমি ওর ধরায় ধরছিলাম ওই জিয়াউদ্দিনে বসেই। পরে ওই জায়গায় আমরা হাত ধরে দুজনে আমি ওই জায়গায় পালন করছি, এবং আর ওই পর থেকে আমার আস্তে আস্তে এরকম ব্যবসা, মার্ডার করা, খুন করা, আমি এই দুইটা মানুষের জবাই পর্যন্ত করছি। এবং কি দুইটা মানুষের জবাই করতে আমার কাছে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে 10,00,000 টাকা, সেই দুইটা মানুষের জবাই করতে হবে, ন বললি ন কোনো শব্দ, তার জবাই করতে হবে। এই কন্ট্যাক্টটা করছে রুগুল,
আমাগুলো শুধুমাত্র আপনি
কন্ট্যাক্ট কিলার হিসাবে আমি এগুলো কন্ট্যাক্ট নিচ্ছি রুগুলের কাছ থেকে,
এবং আপনি টাকাগুলো নিতেন আর খুন করতেন,
আর খুন করতাম। এবং কি মানুষের একটা পেশা আছে, একটা চাকরি করার পেশা, আমার তো খুন করার একটা পেশা হয়ে গেছিল ওই সময়টা।
রবিউল নিজে কেন করতো?
রবিউল নিজে করতো না, রবিউল আমার থেকে বড় বড়, রবিউলের ছিল ব্যবসা ছিল ডায়মন্ডের ব্যবসা, ওর বড় বড় ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা ছিল ডায়মন্ড। ও একটা ডায়মন্ডে মনে করেন কেউ একদিনে 10,00,000 টাকার মতো কামাইছে ডায়মন্ড বেচা, কিন্তু ডায়মন্ড ব্যবসাটা আমার ছিল না, ও নিজে ডায়মন্ড ব্যবসা করতো, ও নিজে মাডা করে কন্ট্যাক্ট করতো, ওই কন্ট্যাক্ট গুলো আমার আইন নিয়ে দিত।
ওকে, সিরিয়াল কিলার এবং আপনি কন্ট্যাক্ট
কিলার, এবং আমি লাস্টে তিনটে মার্ডার করি, যে তিনটে আমি মার্ডার করি সেটা আমার নিজের স্বপ্নের জন্য মার্ডার করি, আমার ভিতরে একটা জ্বালা আছে ওই জ্বালাটা নিবানোর জন্য।
আচ্ছা, আমি ওই জায়গাটায় আসতে চাই, আমি তার আগে আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। প্রথমটা হচ্ছে যে এই যে রবিউল, এই রবিউল আপনাকে কাজগুলো করাতো,
ও নিজে কন্ট্যাক্ট নিতো, আমার কন্ট্যাক্ট আবার দিয়ে দিত,
কন্ট্যাক্ট নিয়ে আপনাকে দিত, কিছু লাভ ওর কাছে থাকতো, কিছু টাকা আপনার কাছে যেত। আপনার পরিবার কি এই সময়টাতে কিছুই জানতো না?
আমার পরিবার সমাজে জানতো কিনা আমি জানি না। তো আমার যখন আমি ঘরে যেতাম, রাইতে 2টা 2 ঘরে যেতাম, 3টা 2 রাইতে ঘরে যেতাম, 7 দিন পরও ঘরে যেতাম, 3 দিন পর ঘরে যেতাম, ঘর থেকে কোনো শাসনই আমার করা হতো না। এমনকি আমার বলতো না যে তুমি এত রাতে কেন ঘরে আসছো, তুমি কোথায় আসিলা, কি করতেছো।
আপনার বড় ভাই তো ছোটবেলাতে আপনাকে শাসন করতো?
বড় ভাই শাসন করতো, ওই আমার লেখাপড়াটা শেষ হয়ে গেল, স্কুল থেকে আমি নিজের বাইরে হয়ে গেলাম, নিজের অবস্থাতে বাইরে হয়ে গেলাম, সে বড় ভাই শাসনটাও গেছে, সেও আর কোনো শাসন করতেছে না, সে বলতেছে যে মল্লে মুরুখ বসলে বাসো,
মানে আপনাকে নিজের মাথা খাওয়া,
আর কোনো মাথা খাওয়ানো।
আপনার বড় ভাই তো কমিশনারের ডান হাত পা ছিল, তো সেই সময়টা তো সে চাইলে তো জানতে পারতো, কারণ এলাকাতেই তো এইসব ঘটনা ঘটছে।
আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় আমি কোনো এসব কাজ করতাম না, এমনকি আমি যত রাতে ঘরে আসি আমার বলবে না তুমি এত রাতে কেন ঘরে আসছো, তুমি কোথায় আসিলা, কি করছো, তুমি 3 দিন ধরে ঘরে খাও না, তুমি 3 দিন ধরে ঘরে আসো না, কেন আসো না, না ভাই বলছে, না আব্বা বলছে, না মা বলছে, কেউ কোনো প্রশ্নই আমার করেনি।
ওকে, আপনি একজন মানুষকে জবাই করার জায়গাতে ছিলেন, এবং আপনি কটা করেছেন এরকম?
এরকম জবাই 2টা করছি, 2টা আমার কন্ট্যাক্ট করা জবাই।
আপনি যে এই কাজগুলো করতেন, করার আগে আপনি নেশা করতেন?
হ্যাঁ, আমি নেশা করার অবস্থায় করতাম, এবং কি 2012 সাল যখন জানুয়ারি মাস থেকে পুরো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আমি পুরো নেশা অবস্থায়।
প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির ঘন্টা বেজে গেল। এই বিরতির ঘন্টা মানে হচ্ছে ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, মিলন খান রয়েছে আজকে আমাদের সঙ্গে, এবং মিলনকে যারা দেখতে চান তারা চলে আসতে পারেন এই মুহূর্তে আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2, ওখানে গিয়ে লাইক দিলেই আপনি জেবিএসবির পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন। আমরা বিরতি নিচ্ছি এই পর্যায়ে, বিরতির পরপরে আমরা ফিরে আসবো আজকে যিনি এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন তার জীবনের সবচাইতে ক্রুশিয়াল মোমেন্টে, এবং যারা অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা বলতে চাই এর পরের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা কিছু এভিডেন্স হাজির করব যে পার্টটি নিয়ে স্পেশালি কাজ করেছে আর জি সুমন। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 1টায় আমরা ফিরে আসছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব,
যাহা বলিব সত্য বলিব।
সময় এখন রাত একটা, প্রিয় শ্রোতা, এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব। দুর্ধর্ষ একটি জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব হাজির হয়েছে কানে। এবং এই ঘটনা জুড়ে, মানে পুরো ঘটনা জুড়েই আমরা একজন ভিলেনকে দেখতে পাচ্ছি মিলন খানের জীবনের অপ্রিয় সত্যগুলোর পেছনে, সেটা হচ্ছে রবিউল। আমরা চেষ্টা করছি, খুব বেশি চেষ্টা করছি, তাকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠানে কানেক্ট করবার জন্য, যেটি কথা আমি বলছিলাম যে আজ সুমন চেষ্টা করছে, আমরা যে কোনো মুহূর্তে তাকে অনুষ্ঠানে কানেক্ট করব। এবং ও যেটা বলছে সেটা আসলে কতটুকু সত্য, বিশেষ করে ওর ফ্রেন্ডের নামও এসছে এখানে, ওর যে কোনো একজন ফ্রেন্ডকেও আমরা কানেক্ট করার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কতটুকু সত্য। এবং কানেক্ট করবার চেষ্টা চলছে, আমরা যে কোনো মুহূর্তে তাকে কানেক্ট করব। আমরা আবারও ফিরে যেতে চাই মিলন খান আপনার কাছে। প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন এখানে যে একজন কিলার, কন্ট্রাক্ট কিলারের কাছে খুন করাটা কতটা ভাবমাত্রার মতো, মানে ঠিক আছে টাকা দিবা, ওকে ডান ইট, কিন্তু এই ছেলেটার তো এরকম হওয়ার কথা ছিল না। প্রথমত যেটা হচ্ছে যে সে মানসিকভাবে প্রথম যে ওই যে আঘাতটা পেয়েছিল, সেই আঘাতটা কোনো না কোনোভাবে তার ব্রেনে কিন্তু একটা বিরাট সাইড ইফেক্ট তৈরি করেছে। এটা যেমন ঠিক আছে, ঠিক একইভাবে এটাও সত্য যে স্টেপ বাই স্টেপ সে যেভাবে খুনটাকে তার নেশা এবং পেশা হিসেবে নিয়েছে, সেটা যে কতটা একেবারে ইজি তার কাছে, সেটা তার বর্ণনাতে একদম সাদা ভাত মাছের মতো মনে হচ্ছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে লাস্ট যে দুজনকে আপনি এটা করলেন, ঠিক তার আগ মুহূর্তে আপনি নেশা করেছিলেন?
হ্যাঁ, আমি ওই নেশা করে তারপর আমি তাদের মারতে গেছি।
আপনার সাথে আর কার কারা ছিল?
আমার সাথে ছিল আমার আরো পাঁচজন বন্ধু, এবং সেই পাঁচজন বন্ধুদের রবল দিয়েছে আমার সাথে কাজ করার জন্য। রবল বলছে যে ও কাজ করবো, তোরা থাকবি, ও জ্যামে করবো, আমি করবো, একসাথে অয়তকর লিডার, অয়তকর বস, অয়তকর সব।
ওকে, আপনি লাস্ট কবে খুন করেছেন? এবং আপনি তিনটা খুনের জায়গায় আপনি বলছিলেন যে আপনি নিজে এই খুনগুলো খুন করেছেন।
আমি এখানে আসতে চাইছি, আমি একবার আমার থেকে রবল বলে রাঙামাটি যেতে হবে, রাঙামাটি যেতে হবে, এটা ছিল 2013 সাল, 2013 সালে মার্চ মাসের 1 তারিখ, এবং 7 তারিখে আমার জন্মদিন, আমি 1 তারিখে আমার এই রাঙামাটি যেতে হবে। তো রাঙামাটি যেয়ে আমাকে 5-6 দিন মতো থাকতে হবে। ওই যে পোকাটা, আমি একজন পোকা আনতে যাচ্ছি, চারটা পোকা আছে, লাল পোকা।
কি পোকা?
ওর আগে আমরা বলি কাঠ পোকা। সবচেয়ে বিদেশি বায়ের এই জিনিসটাই বেশি খোঁজে, লাল, যে লালটা, ওই লালটাই বেশি খোঁজে। এবং কি আমার সাথে বল, আমার সাথে কন্ট্যাক্ট করেছে যদি আমি যদি আনতে পারি। সে রবিউল আমার সাথে কন্ট্যাক্ট করছে, এমন কি আমরা যাবো, রবিউল আর আমি যাবো শুধু সেই জায়গা, সেই রাঙামাটি। এবং রাঙামাটি যে আমরা জিনিসটা পাইছি, যখন আমি আসছি, আমার সাথে কন্ট্যাক্ট করেছে যদি আমি আনতে পারি ওই জায়গার টিকা, এবং ওটা যত দেখা হোক ওটা রবিউল নিজে কিনবো, কেনা ইন্দোনেশিয়ার,
ইন্দোনেশিয়া বাইরের কাছে। প্রিয় শ্রোতা, এই যে প্রাণীটি, এই প্রাণীটি ধরা এবং এই প্রাণীটি মারার জন্য অনেক ধরনের গল্পই শোনা যায়। এই গল্পগুলো গাল গল্প কিনা আমরা জানি না, এটার অথেন্টিসিটি কতটুকু সেটাও আমরা জানি না, যেগুলো নিয়ে কোথায় ব্যবহার করা হয়। তবে এটার জন্য কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইনে করা আইন আছে যে এই প্রাণীটি হত্যা করলে কিংবা এই প্রাণীটি যদি পাচার করা হয় তাহলে কিন্তু ওখানে জেল হয়ে যাবে এবং জরিমানাও হয়ে যাবে। এবং এটা যে পাচার হতো বা এটা যে ধরা হতো সেটা আমরা মোটামুটি জানতে পেরেছিলাম। আমাদের এখানে আরেকজন বন্ধু এসেছিল যার যাহা বলিব সত্য বলিবতে একটা পার্টে এই ব্যাপারটা ছিল, উনি এসেছিলেন কুমিল্লা থেকে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছেন আমাদের ফেসবুকের ছবিটাতে কিন্তু আমরা দিয়েছিলাম যে প্রাণীটির ছবি। হ্যাঁ, তারপর কি করলেন?
সেই রাঙামাটিতে আমি সেটা পাই, এবং কি রবিউলে ওই 4-8 লাখ টাকা দেন। তা আমার কোনো ছিল যদি আমি ওরা অসাধ আসতে পারি তাহলে 1 লাখ টাকা পাবো। তো এরকম ভাবে আমি চালাই গেছি আমার অপরাধ কাজ, চালাই চালাই আমার ওরা ওই জায়গা, তো 20-25 লাখ টাকার মতন জমে জায়গা। এবং আমি তাকে আরো খরচও করি, আমাকে তাকে আমার শেষ হয় না। আমার যারা আমার সাথে কাজ করছেন এমন কোন বন্ধু বান্ধব যদি শুনে থাকে, তো আমার একটা নামও ছিল ওই জায়গা, তার নাম ছিল বুলেট বাবু, যা আমাদের যে ইন্টারন্যাশনাল যে মাফিয়া গ্রুপে আমার নাম শুনলো সবাই, ওই পত্রিকা বুলেট বাবুর নাম শুনলে আমাকে ভয় পেত।
মানে আপনার গ্রুপে প্লাস হচ্ছে আপনারা যারা কাজ করেন তাদের সবার কাছে আপনি পরিচিত ছিলেন বুলেট বাবু,
বুলেট বাবু। এবং আমার সবাই এক নামে চিহ্নিত বুলেট বাবু। ঠিক আছে, এরকম আমার টিম এইভাবে ভালো চলতে থাকে, ওর সাথে আমার সাথে আস্তে আস্তে করে চলতে থাকে। 2012 সালে ওইটা শূন্য ফেলায়, নিজের দেখতেও ফেলে আমার কাছে।
কে দেখে ফেলে?
আমার হচ্ছে প্রেমিকা লীনা।
কাকে দেখে ফেলে?
আমাকে দেখতে ফেলে। আমার কাছে তো অস্ত্র ছিল।
ও আপনাকে অস্ত্র কিভাবে দেখে?
ওটা অস্ত্রটা কিভাবে ছিল? আমার নিজের ভুল অস্ত্র আমি দেখেছিলাম পিছে, আর আমি যে গেঞ্জিটা পরেছিলাম, গেঞ্জির শর্ট ছিল, ওই জন্য আমি যখন পিঠটা যখন নিচে নিছি মাথাটা তখন ওটা দেখতে
পেলাম সাথে নিয়ে ঘুরতেন সবসময়।
হ্যাঁ সবসময় আমার সাথেই থাকতো।
কেন
সেরকম থাকতো? কেন আমি নিজে চিন্তা করতাম যে আমি এতগুলো লোককে মারছি আমারও কেউ হামলা দিতে পারে, এটা এটা কিন্তু আমাকে রেগুলি বসে
রাখবি।
হ্যাঁ সবসময় সাথে রাখবি। আর এক সময় সবাই জানিয়ে গেছে যে রাজনীতির মধ্যে কিছু কিছু লোক জানিয়ে গেছে ওই যে ফুপু, আমি এই ফুপুর একজন ছেলে এবং কি তার একটা ডাইনার হিসাবে আমার সে ব্যবহার করতো রবুল আর শেমিল্লা। তারপর ওই জায়গার থেকে আমি ও দেখতে ফেলাই, দেখার পর তো একদিন যেহেতু অনেক কান্দাকান্দি করে তো ওর ওর স্বপ্ন আমি ওর পরে বলে কি হয়েছে তোমার সাথে আমাকে বলো। পরে আমি ওর সাথে কোনো মিথ্যে কথা বলি না, ওর সাথে আমি সব এই আপনার সামনে যে আমি বলছি প্রথম থেকে শুরু লাইফ ওই পর্যন্ত আমি ওর সাথে বলছি। তো আমার খালি বলতো যে ফিরত আসো। তো একদিনকা ওই দিনকে আমার একটা ছাবুর বেছিল যে তুমি আমার আগে কেন বললো না। তো আসলে ওই দিনে আমি ছাবুটা খাইছিলাম অরাতে, সত্যি কথা বলতে গিয়ে ওই ছাবুটা আমার কোনো কষ্ট ছিল না, কারণ আমি স্ত্রী চিন্তা করছি আমার একজন একটা শাসন করছে যে এই শাসনের দিন আমার ভাই আমার করতো, আমার বাপ আমার করতো, আমার মা আমার করতো, তাহলে মনে আজকে আমি এই কাজটা করতাম না। তো ও বলতেছে যে তুমি যদি আমার চাও তাহলে তোমার এই লাইন ছাড়তে হইব। তো আমি বললাম যে দেখো এই লাইন ছাড়তে আমার অনেক কষ্ট হইব, তুমি ছাড়বো এই লাইন। ওর সাথে আমি মুখে গেলে এড়িয়ে বললাম যে হ্যাঁ আমি ছাড়বো। ওই জায়গার থেকে ও দেখতে পেলে ও আস্তে আস্তে জানতে পারে এবং কি ওইটাও জানে যে আমার কাছে টাকা আছে। তো একদিন ও হঠাৎ করে বললো আমাকে যে তুমি তো জীবনে অনেক পাপের টাকা কামাইছো, আজকে একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? ওই কমলাপুরে বস্তি আছে, বস্তিতে একটা মেয়ের বিয়ে হবে।
এই ভালো কাজটা কে করতে বললো আপনাকে?
আমার প্রেমিকা লিমা। তো বললো যে আমি বললাম কি কি করতে হবে? তো বললো তোমার কাছে কত টাকা আছে? তো আমি ওদের স্বীকার গেছি আমার কাছে 20-25 লাখ টাকা আছে। কয় তুমি তারা 5 লাখ টাকা দিবা? আমি বললাম যে তোমার জন্য 5 লাখ টাকা কোনো ব্যাপার হলো নাকি? আমি তো তোমার জন্য সব টাকা দেওয়ার জন্য প্রস্তুত।
একটু দাঁড়ান, এই বস্তির মেয়েটার সাথে আপনার গার্লফ্রেন্ডের রিলেশন কি?
রিলেশনটা কি? ওই বস্তির মেয়েটা ওদের সাথে কাজ করতো, আগে কাজ করতো, মা কাজ করতো এবং মাটা মারা গেছে স্টোক করে বলে যেটা আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আমি এটা জানতে পারছি। এই জন্য ওর বাবা ওর সর্বন কিছু খরচ দিতেন মেয়েটার বিয়াতে, তাকে তাদের জামাই সে বস্তির জন্য সে মানবে না, সে কিছু টাকা দিয়েছে। পরে আমি আর না বলিনি ওর, আমি টাকাটা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি এবং ও আমার সামনে ওই বস্তির মেয়ের টাকাটা দিয়েছে। যদি আমি কাজ ভালো করি তাহলে ওটাই করছি, আর কোনো কাজ ভালো করিনি।
তারপর
ওই আমি যেটা বললাম যে সেলফোন কেনো, সেলফোন অতি ফাস্ট আমার কেনা 8000 টাকা দিয়ে। তো ওই সেলফোনে আমার যে প্রেমিকারা ছিল ফুপু, ফুপু ছিল একজন, ওরা অন্য ফুপু, ওর নিজের ফুপু। তো ফুপু একদিন আমার ফোন দিল যে বললো মিলন, তোমার নাম মিলন না? বললাম জি আমার নাম মিলন, আপনি কে? বললো আমি লিমার ফুপু, তুমি একটু ঢাকা মেডিকেল আসো। আমি বললাম ঢাকা মেডিকেল আসবো? তো আমি বললাম যে কি হয়েছে আমাকে বলেন তো? আমার কিছু বলে না, বলে ঢাকা মেডিকেল আসো। ওই একটা জায়গায় বলে ঢাকা মেডিকেল আসো, শুধু একটা কথা বারবার বলেছে, এমন ভাবে বলতে নিজে কেন্দা কেন্দা বলতে
হঠাৎ করে।
তো কেন আসতে হবে? 2013 সালে আমার ওই দিন আমার জন্মদিনের দিন সকালবেলা এই ঘটনা থেকে আমি ঢাকা মেডিকেলে নিতে আসি, সিজা দিয়ে ফুপুরে পাইছি এবং কি আর ফুপু বলতেছে দেওয়া লিমা নাকি লাইটের সামনে আছে শেষ নিঃশ্বাস।
কিসে আছে
আগে ওর শেষ নিঃশ্বাসটা কি ওই যে লাইট বলা হয়, তাদের লাইট বলে যে তার জীবন যদি একটুখানি বেঁচে থাকে তাকে তো লাইটের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখে, ও সেটার মধ্যে আছে। এবং আমি পুকুরে প্রশ্ন করছিলাম যে কুকুর কেন বললো যে ও একটা অ্যাক্সিডেন্ট, আমি যা কিছু করবেন অ্যাক্সিডেন্ট না, ওর গালে সর্বনভাবে ছুরির দাগ, পুরো চেহারাটার মধ্যে ছুরির দাগ দেওয়া।
কয় ভাই বোন ছিল ওরা?
ও শুধু একাই, ও জন্ম সময় মা মারা গেছে, তার বাবা সবসময় বিদেশে, ও ছোট থেকে বড় হয়েছে ওই পুকুরাতে। আমি দেখতে পারি ওর চেহারার মধ্যে সম্পূর্ণভাবে ছুরির দাগ, ছোট ছোট যে ছুরিগুলো আমাদের পেঁয়াজ কাটি সে ছুরির দাগ এবং কি তার বলা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা একটা তোমার কেউ কিছু করছে। তো আমার টার্গেট ছিল আমার বড় ভাই, ও নিশ্চয় করে জানতে পারছে ওই কাজটা করছে, তো সেটা বড় ভাই ছিল না। তারপর পরে আমি আমার মাথা আমার বুকে রাখি, আমি পুরো শরীর হচ্ছে কথম খাচ্ছি যে আমি আর এই লাইনে ছাড়বো না।
কত সালে ও মারা গেল?
2013 সালে মাস মাসের 7 তারিখ,
এই মাত্র কিছুদিন আগে।
জি, এবং কি ওই দিন ছিল আমার জন্মদিন।
আপনি পরে জানতে পেরেছেন ও কিভাবে মারা গেল?
এটা আমি ওই দিনকে জানতে পারছি।
যারা কন্ট্যাক্ট কিলার, যারা হয়তো বা জিডিএসবি শুনে মনে করছেন যে তাদের জীবনের প্রতিচ্ছবি এখানে করে উঠেছে, তারা এভাবে নিজেকে দেখতে পাচ্ছেন, নিজেকে আয়নায় যে আজকে মিলন খানের মধ্যে দিয়ে নিজের চেহারা খুঁজে পাচ্ছেন, আমরা এটা বিলিভ করি। এই প্রত্যেকটা খুনের পেছনে একটা করে গল্প আছে, প্রত্যেকটা খুনের পেছনে একটা করে ব্যাকগ্রাউন্ড আছে। আমরা চাইলেই সেটা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরতে পারতাম। ওকে এখানে নিয়ে আসার আগে আমরা ওকে পুরো দুই মাস স্টাডি করেছি, পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করেছি, এবং সেটা মাত্র তুলে ধরা হচ্ছে আড়াই ঘন্টায়। যেভাবে এখানে উপস্থাপন হচ্ছে সেটা অনেকখানি অবিশ্বাস্য, কারণ আমরা যে লাইফে চলি, অধিকাংশ মানুষই যে লাইফে চলি, পত্রিকার পাতা একটা খুন দেখে অভ্যস্ত, বীভৎসতা দেখে অভ্যস্ত, কিন্তু এই বীভৎসতার পেছনের যে বিশাল ব্যাকগ্রাউন্ড, বিশাল যে গল্প, সেটা আমরা কতনই বা জানি। এবং একজন কিলার বা একজন খুনি এসে এভাবে অকপটে বলে যাবেন, সেটা তো একেবারে অবিশ্বাস্য। এবং এই জন্যই আমরা বলে থাকি রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যাহা বলিব সত্য বলিব। এখানে এসে ও যা বলেছে তা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ কখনো করবে না, যদি সে একটু হলেও মিথ্যা বলতে চায়। কারণ এখানকার একটা মিথ্যা তার সারা জীবনের জন্য রেকর্ড। এবং অত্যন্ত আশ্চর্য হলেও সত্য যে যতগুলো খুনের বর্ণনাও দিয়েছে সিরিয়াল কিলার হিসেবে, প্রত্যেকটা খুনের পেছনেই এক একটা স্টোরি ছিল। এবং সে খুন করেছে রবিউলের জন্য, রবিউল তাকে করতে বাধ্য করেছে, এক পর্যায়ে তার নেশা হয়ে গিয়েছে। আমরা একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখেছিলাম একজন মানুষের হাত ধরে, হয়তো বা হতো না, অথবা হতো। একজন মানুষ কিছু ভালোবাসত, সেখানে একটা হৃদয়ের সম্পর্ক ছিল, সেই মানুষটাও মারা গেল, অত্যন্ত রহস্য, জানা গেল না কি কারণে মারা গেল। কিন্তু সে সেদিনই জানতে পেরেছে যে সেই মেয়েটি কেন মারা গিয়েছিল, তার প্রিয়তমা লিমা। চলুন সেখান থেকে আমরা আবার ফিরি। কি জানলেন আপনি
সেখানে? আমার সামনে মারা যায় ভাই, আমার অনেক বড় একটা ধাক্কা লাগে, আমার জীবনের সবচেয়েটা জিনিস মানে আমার কাছ থেকে নাই। যদি আমি তো বললাম আমার কাছে 20 লাখ টাকা, সেই টাকাটাও যদি আমার কাছে যদি কেউ নিয়ে নিত তাও আমার কাছে কোনো কষ্ট ছিল না। এবং কি সবথেকে বড় কষ্টটা আমার ওই দিনকে লাগছে, যদি আমার বাবা আমার কাছে মরে যেত, আমার মা মরে যেত, আমি এত কষ্ট পেতাম না। আমার ভাই মরে যেত, ও মরাতে আমার সবথেকে বড় কষ্ট, ও মরাতেই আমার জীবনের আর কি সবথেকে বড় একটা ধাক্কা ওই দিনকে। তারপরে আমি ওই সময় সাথে সাথে কসম কাটি, আমার তো টার্গেট ছিল অরেকে অনেক মারছে, কারণ কেয়ারের মধ্যে ছুরির দাগ। আমি ওই সময় কসম খাচ্ছি যে অরে যারা মারছে তা করে মাইরে তারপর আমি ভালো মতো রাখে না, ও যেই রাস্তায় যা পালক, যেই জায়গা যায় পালাক, ও কোনো জায়গায় যা পালায় বাঁচতে পারবো না। পরে ধরতে যে ফুপু ছিল, ওর ফুপুরে আমি ধরছি যে ফুপুরে আমি 20টি বাসে অনেক গালাগালি করছি, যে একটা মেয়ে মানুষের যত গালাগালি করা দরকার আমি অত গালাগালি করছি তারে। এবং শেষকালে সে স্বীকার গেছে যে তারে এক বছর যাবৎ এক ছেলে তারে ডিস্টার্ব করতেছে।
ওকে,
কারণ ছেলেটা কে, ও যে বাসে থাকে ওই পাশের লাইনে একটা মাঠ আছে। তারপরে আমি 2 লাখ টাকা 9.4 অস্ত্র কিনি একটা নিজে, এবং সেই অস্ত্র থাকে আমার পার্সোনাল ওই তিনবার মারার জন্য।
আপনাকে কখনো বলেনি আপনার প্রেমিকা লিমা যে ওই ছেলেটা তাকে ডিস্টার্ব করে?
না, সে বলেনি, আমার কোনো দিনও বলেনি। এক বছর যাবো তার বলে ডিস্টার্ব করতেছে,
কখনো বলেনি, কোনো সময় বলেনি। হয়তো বা এই কারণে যে পড়লে হয়তো আপনি,
ও কিন্তু জানতো আমি এই লাইনের, আমি আগে বলছি তো জানতো, আমার মনে এই জন্য বলে নাই। তারপরও আমি ওর ফুপুর কাছ থেকে জানতে পারছি ওরা অমুক জায়গায় থাকে, পান্না, তারপর আছে রকি, মামু, এই তিনজন। আর ওর বেশি ডিস্টার্ব করতো পান্না, মামু না রকির আমি ধরছি, যে ওরা বলতেছে কি তোরা বাঁচতে চাস না মরতে চাস, তারপর বাঁচতে চাই আমি তাহলে পান্না ঠিকানা দিস। ও কিন্তু অলরেডি পুরো বাংলাদেশ ছেড়ে গেছে, ভারত চলে গেছে। তো এটা আমি জানতে পারছি ওদের পান্না রকি ওদের কাছ থেকে, যার ঠিকানা ধরলি যে নাহলে কিন্তু তোরা মুরগি কইতেছে যে ভাই ও বাংলাদেশে নেই, ও বাংলাদেশে নেই, তোরা কি লাগাছ অগর নগদ। আমি রকি ছিল, রকি ওই রকি পায়ে আমি পায়ের জেলের মধ্যে আমার 9 পয়েন্ট অস্ত্র আমি ওর গুলি করি পায়ের মধ্যে। তারপরে পট পটায় সব বইলা দেয় ও ইন্ডিয়াতে বোম্বাইতে আছে, এবং কি ওই যখন বলছে ইন্ডিয়া বোম্বাইতে আছে আমি সারা সাথে দেরি করি নেই, ওই সময় আমি দুজনের ওই জায়গায় ডেট আবার। আর আমি যদি ওই দুজনের মাসি এটাও রবিউল জানতো না, কেউ জানতো না, একমাত্র আমি জানি আর জানি আল্লাহ। পার পর পরে আমি পাসপোর্ট অফিসে একটা দালালের নথি, ওই জায়গার থেকে আমি তারে 50,000 টাকা দিয়ে পাসপোর্ট নিই, এবং এই অস্ত্র নিয়ে আমি রওনা দিই বর্ডারের দিকে। তো একটা হুন্ডালার সাথে আমি কন্ট্যাক্ট করি 30,000 টাকা বিনিময়ে, সে আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকাই দেবে। এবং যাওয়ার আগে আমি রবিউলের সাথে কন্ট্যাক্ট করি যে রবিউল আমি অমন দেশে যাইতেছি, রবিউল বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই, তুই ওই যেতে যা, ওই দেশে আমাদের লোক আছে, ওই জায়গায় আমি বর্ডার পাওয়ার সাথে সাথে একটা গাড়ি আছে, তার আমার পিক আপ করে নিয়ে গেছে বোম্বাই। এবং কি যাওয়ার আগে ওদের যে ছবি দুটো মারছি ওদের কাছে মোবাইলের মাধ্যমে ওর ছবিটা আমি পাই, ওই জায়গা ছবিটা আমি মোবাইলের মাধ্যমে নিই, এবং ওই ছেলের দিকে নিয়ে দিই, দেখ এমন এমন অবস্থায় ছেলেটা খুঁজছে, কয় ভাই যদি বোম্বাই থাকে আমার কাছে মাত্র 3 দিন সময় ওরা আমরা খুঁজলাম। এবং কি সে ওই দেশে যাই ব্যবসা কথা আছে অস্ত্র ব্যবসা, ওই ছেলেটা যায় তাকে কীভাবে ধরতে হবে, ওই অস্ত্র ব্যবসাকে তাকে ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাকে 15 দিন লাগে তার খোঁজা বাইর করতে। খোঁজার 15 দিনের মধ্যে ওরে পায়া গেছে এক ক্লাবের মধ্যে। ওই উপলারে ফোন দিয়েছে, পোলা করেছে ভাই ওই লাগে মিল গেছে, আপনি জানা পারে গেছে। ওরা ভারতীয় ভাষা বললো আমার, তো আমি ভারতীয় ভাষা বুঝতাম, ওই সময় আমি ওর সাথে গেছি। যাই ওর গাড়ি দামে একটা একটা বিল্ডিং এর ভিতরে নিয়ে ঢুকেছে এবং এটা পুরো একটা বড় বিশাল রুম একটা। ও একটা টেবিলে বসে শুধু নেশা করতেছে। আমি দেখলে লিমার প্রেমিকা, ওটা ওই ছেলে জানে না, ছেলে জানে লিমার প্রেমিকা বুলেট বাবু, কে বুলেট বাবু এটা সে জানে না। আমি বললাম আচ্ছা তুই লিমার আছে না, ফট করে আমি কয়ে দিচ্ছি কয় লিমারে আমি মামা সাথে মারছি। ও এত নেশা করছে ও নিজে জানে না কাল কথা কইতেছে। ওইটা নগদ আমি বুঝে গুলি চালাইছি ঠাস ঠাস করে গুলি চালান জনকল থেকে বাইর হমু, তখন বাইরে হয়ে যাওয়া দেখি আমি পুলিশের গাড়ি, এমনকি সে পুলিশ আমাদের ভারতে আটকে দিচ্ছে। এমনকি আমার সাথে 9.0 অস্ত্র একটা আর 5.6 যেন আমার রোবল দিয়েছিল, ওই অস্ত্রটা দুটো অস্ত্র আমার সাথে পায়। আর আমার সাথে যে লোক আছিল ওদের কাছে একটা করে মোট 4টা অস্ত্র পায়। আমি অস্ত্র মামলায় ছড়া খাই জায়গা।
এটা কতদিন আগে?
এটা 2013 সালে মার্চ মাসের শেষের দিকে। ওই সময়টা আমি পুরোপুরি পুলিশ সাথে হ্যান্ডোভার করে জায়গা তিনজন সহ। ওই ছেলেটা আমি মারছি, আমার জীবনে আর কোনো কষ্ট নেই ওই ছেলেটা আমি মারছি। কারণ আমি মনে মনে বলতেছি যদি আমার যদি ফাঁসিও দেওয়া দেয় আমার কোনো কষ্ট নেই, আমি তাকে মারছি। এবং ওই জায়গা থেকে আমি ধরা খাই, ধরাটা খবর টর বলে কান বন্ধ দিয়ে দেখা। যাওয়ার পরে রুবুলের ফুপুরে বলে আমার ছুড়ে আনার জন্য, তো রুবুল আমার অন্য জায়গায় ছুড়ে আনে। ওই জায়গার থেকে আমার বাংলাদেশে পাচার করে দেয়, তো ভারতের পুলিশ পাসপোর্টটা আমার কাছ থেকে নিয়ে নেয়। আমি সে পাসপোর্টটা আর পাই না, সে পাসপোর্টটা আমার নিয়ে আনে। তো রবিউল আমার শেষকালে আরো একটা দিচ্ছে কন্ট্রাক্ট। আমি বললাম কি কন্ট্রাক্ট? যে একটা জাহাজ আছে, জাহাজটা ডুবাই দিতে হবে চট্টগ্রামের জাহাজটা। কেন ডুবাই থাকবো না ডুবাই থাকবো জানি না, ডুবাই দিতে হবে। তো আমি বললাম মনে মনে কই তুই যদি আমার জীবনে পাস তাইলে তুই ওর যা পারস্তা করবো। আমি যেহেতু আমার ভালোবাসা মানুষটা আমি খুবাইছি, যেহেতু ও জীবন আমার পাশে নাই তাহলে জীবন আমার দরকার নেই, তুই ওর যা পারস্তা কর। সেখান থেকে আমি চট্টগ্রাম যাই, আমি জাহাজ ডুবামু কি আমার 5.6 আর একটা অস্ত্র আমার উদ্যায়। কারণ দূরে তো ভারতে ধরো ওই জায়গা থেকে আশ্রম আমার একটা দেয়, সেটা আমি ওই জায়গা ফালাই দিই নদীতে। এমনকি নদীতে আমি ফালাই দিই, ওরা যে সিমটা আমার নাম্বার জানত সেই সিমটাও আমি ফালাই দিই ওই জায়গাতে, আমি ফালাই দিই নদীতে। শেষ পর্যন্ত আমার সাথে আর কোন সময় কোনো কন্ট্যাক্ট নাই। ওই জায়গার থেকে আমি সোজা তুলে যাই আমার বাসায়। বাসায় যাওয়ার পর ওই জায়গা থেকে আমার আব্বা আমার আমি লোক পাই না, এমনকি বাসায় অন্য একটা লোক, বাসায় অন্য একটা লোক, সে বাসার মধ্যে যা আসে সে নতুন ভাড়া দেয়া আমার পুরনো কিছু ভাড়াটা আসলে।
আপনার বাবা মা কোথায় যায়?
বড় ভাই বিদেশ জায়গা, এটা শিওর 100%।
আপনার সঙ্গে যোগাযোগ করেন, জানতে পেরেছিল যে আপনি ভারতে গিয়ে জেলে আছেন?
হ্যাঁ, আমার বড় ভাই জানতে পারছে। আমি ভারতে বাইকে বলা হয়েছে যে আমি আমি অবৈধভাবে ঢুকছি, এই জন্য আমার আটকে লেগেছে, এটা জানি ভাই।
আর আপনার ফ্যামিলির কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেন?
ফ্যামিলির কেউ যোগাযোগ করেন নাই। ফ্যামিলির তারপরে আমার বড় ভাই উনি মালয়েশিয়া বলে চলে গেছে, তার যে বন্ধু বান্ধব তারা আমাকে বলছে তিনি মালয়েশিয়া চলে গেছে।
বিবাহিত ছিল উনি?
বিবাহিত, তিনি প্রেম করে একলে একলে বিয়ে করছে, আমরা কেউ জানতাম না।
আর আপনার বাবা মা?
ওনারা এখন কথা তাও আমি জানি না। ওই যে আমি আসছি বর্ডার থেকে, বর্ডার থেকে আসছি ওদের কাছে আমি ছিলাম, ওদের আমার চট্টগ্রাম নিয়ে গেছে। ওই জায়গা থেকে আমি ঢাকা পালায় চলে আসি, বাসায় যাই, বাসায় ওরা কেউ আমার বাসার ঠিকানা জানতো না, বাসার ঠিকানা কেউ জানতো না। এই একদিন ছিল আমার একটা লাকি চান্স ছিল, বাসার ঠিকানা জানে না। ওই বাসার ঠিকানা জানা না, আমি বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে ওই জায়গা থেকে আমার ভাইয়া দেখতে পাই আমার আব্বা ওই জায়গা নেই।
বড় ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন?
না, আর কোনো যোগাযোগ বড় ভাইয়ের সাথে আমার হয়নি।
আপনি যে সিরিয়াল কিলার বা আপনি যে খুনগুলো করেছেন আপনার ফ্যামিলি জানতো?
আমার মনে জানতো, আমার মনে হয় যেটা জানে কিনা, যদি না জানতো তাহলে তারা আমাকে চেয়ে শুনতো না।
আপনার ভয় সরে গিয়েছে যে আপনাকে ধরলে তাদের ফ্যামিলি পুরোটাই ঝামেলার মধ্যে পড়তে পারে বা সমস্যা হতে পারে, সেই ভয় আপনার কাছ থেকে সরে গিয়েছে?
এবং কি ওই জায়গার থেকে আমি আর তাদের কোনো সন্ধান পাই না। এবং কি আমি একবার শুনতে পারছি বরিশাল ভান্ডারিয়া, আমি সেখানে এক মাস আগে গেছি, অনেক কষ্ট করে আমি গেছি, আমার বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়েছি। এবং 970 গিরে ধরা ছিল 250 টাকা।
আপনার 20 লাখ টাকা কি হলো?
20 লাখ টাকা আমার ওদের ড্রয়ারের মধ্যে আসছিল, সেই টাকা আমি মার্চে গেলাম।
মানে আপনার ফ্যামিলি নিয়ে নিয়েছে?
ফ্যামিলি নিয়ে নিয়েছে নাকি ফ্যামিলি পাইছে কিন্তু আমি জানি, তবে সেই বাসে আমার ফ্যামিলি নেই। তবে আমার ফ্যামিলি যে আমাদের অর্ডারটা সে চাবিটা কিন্তু ওই সময় আমার কাছে ছিল।
আপনি যে চট্টগ্রামে গিয়ে ওই কাজটা করলেন না, এরপরে রবিউল আপনার সাথে খোঁজ করলেন? রবিউল
3 দিন পর রবিউল শুনতে পারছি যে আমেরিকা চলে গেছে।
আপনি রবিউল বিদেশে চলে গেল, আপনি এই জায়গাটা থেকে এখন পুরোপুরি পলাতক অবস্থা দিন কাটাচ্ছেন, আপনার বর্তমান সময় কাটে কিভাবে?
বর্তমান সময় আমি কদিন আগে আমি একবার গুলিস্তান আসছিলাম, তো তো আমি যখন চট্টগ্রাম যখন ঢাকা ভাগ্যে আসি দেখি আমি বরিশালটা যাবো, সদরঘাটে আমার একদিন দীক্ষা ফেলায় অদ্বৈত দলের লোক দীক্ষা ফেলায়, তো আমি দীক্ষা তাড়াতাড়ি ওই জায়গা ত্যাগ করি। ওরা আমার এইটু বলছে তোরে পাওয়া মানে তোর মারা, এবং কি আমার মারার জন্য পাঁচজন কন্ডাক্ট করে রাখে, পাঁচজনের মধ্যে যাই মারতে পারবো সে 500,000 টাকা বলে পাইবো। আমি শুনতে পাচ্ছি একদম দুধারে
আপনার এখন ফ্যামিলি নাই, প্রেমিকা নাই, আপনার রবিউল নাই এবং আপনার কোনো লাইফ নাই। যে আপনাকে ডান হাত বলতো সেই যে একদম শীর্ষস্থানীয় ফুপু,
তার কাছে আমি কোনো কন্ট্যাক্ট করিনি, তার সাথে আমি এখনো দেখাও করিনি।
কেন করেন না?
কারণ সেই অর্ডারটা দিছে এবং সে আমি আসার সময় এই জায়গা এটাকে আমি আসার সময় আমি ফারেঙ্গেরে আমার আটকাই দিছিল, তার দল বল আমাকে আটকাই দিছিল, তো বলছে তোর ফুপু জায়গা করতে বলছে। দেখি আমরা ফুপুরে বেশিরভাগ বলতাম বস বলতাম, ওরা বলতো বস, আমি বলতাম ফুপু, আমার বলতে বস জায়গা করতে বলছে। তো ওই জায়গা থেকে আমি বাসা থেকে আসার সময় আমি ওই জায়গা থেকে আমি একটা মেডিকেল রিপোর্ট আনি, তো ওরা জানে ওই রিপোর্টটা আমার অর্জিনাল কাজের রিপোর্ট, ওটা আমার লাগবে। ওরা ওই রিপোর্টটা আমার কাছ থেকে আজকে নিয়ে নিচ্ছে, ফার্মগেটে আটকে আমি নিয়ে নিছে, এবং কি যে ছিলেন আমার পাও ধরছে আজকে, আমি তো পাও ধরছি, এবং কি তারা বলছে আমার তারা নিয়ে যাইবো যাইবি। তো আমি তাদের বলছি আমি তাদের সাথে দেখা করবো, ওরা ঠিক আছে তোর কোনো বিশ্বাস করি না, তোর এই কাগজগুলো আমার ঠিক আছে, সেখানে কাগজগুলো সে আমার কাছে
কেন দেখা করতে পারবে
হবু আমার সন্ন্যাসী সেবারে মারবে, আমার যেটা ধরা না সেটা তো আমার মারবে, সে আমার আবার এই রাস্তায় যাবে।
কারণটা হচ্ছে আপনি তার জন্য একটা ডকুমেন্টস একটু বানান,
এবং কি আমি আর তাদের এই রাস্তায় যেতে নিয়ম ছিল, নিয়ম ছিল যে একবার দল থেকে বের হবে তার লাশ বেরোতে হবে।
রবিউল তো চলে গেল,
রবিউল চলে গেল ছোট ছোট বলে আপন ফুপু, এবং কি ওই জায়গার থেকে আমি আজকে এইভাবে পালাতো, আমি এখন যে জায়গায় আছি সেই জায়গার থেকে আর কি আমার সারা সারা অবস্থা করতে হবে, কারণ তারা যদি আমার সম্পর্কে এত বাইরেটা জানতে পারে তারা কোনোদিন সবার শিক্ষা দেবে না। এবং কি আমি ধন্যবাদ দেবো আমার এক বন্ধু আছে আনমান, যার নাম আমি আগে করে বলছি, সেই আনমান ঘর থেকে ও থাকি মিরপুর 11 নম্বরে, ও সেই জায়গার থেকে খাম চুরি করে আনলে ওর ঘর থেকে আমার দিত, ওর যে খামটা খাইতে দিত ও অর্ধেক আমার দিত, জায়গা থেকে তিন বেলার জায়গায় দুই বেলা দিত, এক বেলা দিত, নিজের খাম দিত, ও জায়গা থেকে ও নিজের অন্য কাজকাম করতো, কাজ করে 100-200 টাকা পাইতো, ওই জায়গা আমার 50% দিত, ভালো সত্যি এই লাইনে দিচ্ছে।
আমি আপনার ঘটনা সত্য মিথ্যার ঊর্ধ্বে উঠে একটা জিনিস আমি এখানে লাস্ট পরিণতিটা আমি আমার শ্রোতাদের রাস্তাদেরকে বলতে চাই। এই ছেলেটি একটা সময় চরম পাওয়ারফুল ছিল, বুলেট বাবু নামে সে এলাকায় পরিচিত, অনেকেই হয়তো বা আজকে চিনবেন কে এই বুলেট বাবু, যে এলাকার কথা বলছে তারা হয়তো অনেকেই আজকে এখানে চিনবেন। বুলেট বাবুর পরিণতি কি দেখেন, আজকে সে এখানে বসে আছে এবং সে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সে স্বীকার করেছে। বুলেট বাবু হচ্ছে বর্তমান সময়ে এমন একজন মানুষ, সে যাদের হয়ে কাজ করেছে তারাও তাকে মেরে ফেলতে চায়, এবং যে বিশাল পাওয়ার ফুপু তার কাছ থেকে যে সাপোর্ট পেয়েছে সেই ফুপুও তার এখন এনেনি। সে যদি পুলিশের কাছে ধরা দেয় পুলিশ কাস্টাডিও তার জন্য নিরাপদ নয়, কারণ পুলিশ কাস্টাডিতে সে গিয়ে আদৌ ঠিক মতো বেঁচে থাকতে পারবে কিনা সেটাও তার যথেষ্ট সন্দেহ আছে, এবং তার পরিণতি তার প্রেমিকা নেই, তার সংসার তাকে দেখে ভয় পায়, তার ফ্যামিলি তাকে দেখে ভয় পায়, এবং এই জন্য তারা নিরুদ্দেশ, তার কাছ থেকে নিরুদ্দেশ, সে জানে না তার ফ্যামিলি কোথায় আছে। এটা হচ্ছে তার জীবনের পরিণতি, সে প্রত্যেকটা মোমেন্টে তার জীবন হাতে নিয়ে করে। আপনার কি মনে হয় আপনার জীবনে ভুল কোথায় ছিল, আপনার একেবারে ব্যক্তিগত জায়গা থেকে?
আমার নিজের ভুলটা আমি স্বীকার করি, তোমাকে সবথেকে বড় ভুল, সবথেকে বড় অন্যায়। তো আমি এই জায়গা থেকে আমি যাদেরকে মারছি, যদি এমন কেউ থাকেন যে আমি যে মেয়ের কথা বলছিলাম সুমি, আমি জানি না সুমি আপু তুমি আমার সুন্দর থাকি না, যদি শুনেও থাকো আমি তোমার বাবার তোমার চোখের সামনেই মারছি, যদি পারো ক্ষমা করে দিও। আর যদি আমার নাম এমন কেউ শুনে বুলেট বাবু নাম শুনে যদি কারো খার থাকে যে আমি তার বাইরে মারছি তার বাবারে মারছি, যদি আমার মারতে চান আমি আপনাদের সম্পূর্ণ শাস্তি মাথা ব্যথা নেওয়ার জন্য প্রস্তুত থাকি, এবং যদি কারো ইচ্ছা থাকে না আমার পুলিশকে ধরাই দেবেন তাও আমার দিতে পারেন। তো আমি পুলিশের কাছে গেলে আমি এটা জানি যে আমি যার যে ফুপুর নেতৃত্বে ছিলাম সেও আমার সেই জেলে থাকতে দেবো না, কারণ আমি জেলে দেওয়া মানে তার কেন খবর দেওয়া, যেমন লোক ধরা পড়ে গেছে আমাদের কাছে আছে, তো সে আমার জায়গায় থাকতে দেবো না। এবং কি আমি এই জায়গা থেকে আমার যারা আমার বন্ধুরা আছে যার সঙ্গে কাজ করছি আমি তাদেরকে বলতেছি ভাই তোরা যদি পারস আমার পিঠ ছেড়ে দে, কারণ আমার একটু নতুন লাইফে আমার একটু থাকতে দে, আমার মন বলে দিবে না তারপর আমার বলা আমি তাদের কাছে ক্ষমা
মৃত্যুর আগ পর্যন্ত বিলিভ করতে পারে না।
যে আমি আজকে ওদের পাও ধরছি যে ভাই তোরা আমার পিঠ ছেড়ে দে।
আমি শেষ করতে চাই আপনার জীবনের অপ্রিয় সত্য এখানে, আমি আপনার জন্য কোনো কিছুই বলবো না, শুধু যারা শুনলেন তাদের জন্য বলবো, এই আজকের এই বুলেট বাবু যারা শুনলাম হচ্ছে মিলন খান, খান বংশ নিয়ে সে প্রাউড ফিল করতো, তার কি আর প্রাউডের জায়গা আছে? প্রশ্ন হচ্ছে আপনার কাছে এই বুলেট বাবু তার খুব ভালো একজন ক্রিকেট খেলোয়াড় হবার কথা ছিল, অনেক ভালো রেজাল্ট পাওয়ার কথা ছিল তার, সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে? আপনি কি এরকম বুলেট বাবু হবেন যার বয়স এখন 1992 সালে যদি তার জন্ম হয়ে থাকে তাহলে তার বয়স হচ্ছে এখন সবকিছু মিলিয়ে 25, তকবগে সময়, 25 বছর, জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, গোল্ডেন এজ আমরা বলতে পারি, শেষ হয়ে গেছে কিন্তু একদম ঝড়ের নিষ্পেষিত, ও যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে, ওর না আছে ফ্যামিলি, না আছে কোনো শেল্টার, না আছে খাবার দাবার, না আছে কোনো রোজগার, না আছে কোনো এডুকেশন, অথচ ওর কাছে একসময় লাখ লাখ টাকা থাকত, অস্ত্র থাকত, ওকে ভালো করার জন্য প্রতিশ্রুতি আদায় করে নিয়ে গেছে ওর প্রেমিকা, কিন্তু ও কি পারবে ভালো থাকতে? আমরা শুধু প্রার্থনা করি যারা আজকে শুনলেন তাদের জন্যে, যে তাদের একজনের জীবনও যেন বুলেট বাবুর মতো না
হয়। যারা আমাদের মতন ছেলে আছে আমি তাদেরকে সে ভাইদের বলবো বা আমার বন্ধুদেরকে বলবো যে ভাই বন্ধু তোমরা যাই থাকো কোনো অপরিচিত ছেলের সাথে তোমরা মিশো না, কেউ যদি তোমাকে বলে যে আমি এই কাজটা তোমাদের করাবো আগে তুমি খবর নাও সে তোমার ওই কাজটা করাবে কিনা, তা আগে তুমি তার বাইরেটা জানো সে কী করে, তারপর তুমি তার সাথে মিশো। আর এখানে যারা আছে বড় ভাই যারা সুন্দর আমি তাদেরকে বলবো যে আপনি যদি কোনো ছোটো ভাই থেকে থাকে তাহলে আপনি একটু প্লিজ তার আপনার ছোটো ভাইয়ের খবর নেন সে কোথায় আছে কী করতেছে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মিলনের জীবনের অপ্রিয় সত্য, এবং যেটা আমরা অনুষ্ঠানের শুরু থেকে বারবার বলছিলাম যে কিছু এভিডেন্স আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করব, এবং শেষের দিকে এসে আপনারা বুঝতে পেরেছেন যে ওর জীবনের পেছনে যে ভিলেন সে হচ্ছে রবিউল, রবিউলের সাথে সুমন এই অনুষ্ঠান চলাকালীন সময়ে নাম পরিচয় গোপন করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, এবং সেই সময়টিতে আমরা তার কিছু ভোকাল রেকর্ড করি এই ঘটনার সম্পৃক্ততা জানার জন্যে, বোঝার জন্যে যে আসলেই এগুলো সত্য কিনা বা ও যেটা বলছে সেটাকে বিশ্বাস করা যায় কিনা। সেখান থেকে আমরা কিছু অংশ আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই। সুমন, যাহা বলিব সত্য বলিব।
রবিউল বলছেন?
জি ভাইয়া,
একটু মিলন সম্পর্কে জানার জন্য আপনার কাছে ফোন দিয়েছিলাম।
এটা মনগঞ্জে ও আমার বন্ধু ছিল, আমরা মনগঞ্জে একসাথে বড় হয়েছি বুঝছেন।
আচ্ছা,
মনগঞ্জে ও যা করছে ওর থেকে ধরতে গেলে আমি একটু বেশি বুঝছি বুঝলিগা, ওর দেশের জায়গায় যেতে আমি ওইসব হয়ে গেছিলাম, আমি ওর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা দিচ্ছি, কিন্তু আমার একটা দুশ্মনী লাগে আছে যার কারণে মনে করেন যে ওরে আমি মারার জন্য খুঁজি।
আপনি জাস্ট একটু বলবেন কি ও গাজীপুরে নাকি বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছিল ওটাতে জড়িত ছিল, এটা কি সত্যি কথা? আরেকটা হচ্ছে যে মোহাম্মদপুরে একটা ফ্ল্যাটে নাকি সুমি নামে একজনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে হচ্ছে ও ওই ফ্ল্যাটে তিনটা খুনও করেছিল, ওটা কি সত্য ঘটনা? আচ্ছা 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 আচ্ছা। আরেকটা হচ্ছে যে আপনি কি কন্ট্যাক্ট নিয়ে ওকে কি দিতেন এই কাজগুলো করার জন্য? আপনি কি মাঝে কি দেশের বাইরে চলে গিয়েছিলেন কোথাও?
জি জি, আমি
কোথায় গিয়েছিলেন?
আমি বেশিরভাগ থাকলেন।
আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে ও নাকি একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েকে যারা মেরেছে তাদের মারার জন্য ওই ভারতের মুম্বাইতে গিয়ে সেই খুনিকে খুন করে আসছে, পরে আপনি খাড়ায় আনছেন পুলিশে ধরার পর, এটাও কি সত্যি?
এইটা নিয়ে মনে করেন অনেক টাকা আর বিচার আমি খরচ করছি ঠিক আছে, কারণ ও আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল ঠিক আছে, এটার জন্য মনে করেন যে ভারতে অনেক টাকা খরচ করছি, অনেক মানুষের সাথে ওর জন্য লড়ছি।
আচ্ছা, আর দেশে
আমার সাথে সকল দিয়েছি।
আচ্ছা আচ্ছা, দেশে এসে মানে আপনাদের আপনাদের বড় একটা শক্তি ছিল একজন রাজনৈতিক নেতার নাম বলেছিল, উনি কি আপনার ফুফু লাগে?
জি জি
হ্যাঁ। মানে উনি আপনাদেরকে অনেক কাজে হেল্প করেছে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সঙ্গে দ্বন্দ্বটা কি নিয়ে হলো, আপনারা একসঙ্গে অনেক কাজ করেছেন শেষ পর্যন্ত, এখন আপনি মিলনকে কেন মারতে যাচ্ছেন?
এটাই ভাই, এটা নিয়ে একটা বড় কারণে কিছু হয়ে গেছে যার কারণে মনে করেন যে দুজনের ভিতরে বিশাল একটা দ্বন্দ্ব লেগে গেছে ঠিক আছে, এই জিনিসটা যেটা লাগছে আমাদের সাথে এটা ভাই ধরে যাবে না আপনাকে, কারণ এটা অনেক কঠিন একটা জিনিস লেগে গেছে, ওরা আমার মন দেয় বুঝছেন।
আচ্ছা, এখন
এই জিনিসটা বলতে আপনাকে ভাই পারলাম না সরি।
এখন ও কি আপনাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে?
জি জি হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে, এখন আপনাদের কাছে তত্ত্ব থাকে তাহলে দেন, আপনি যা চান সেগুলো আপনি
যাহা বলিব সত্য বলিব।
আমি ধন্যবাদ জানাতে চাই সুমনকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের করে নিয়ে আসবার জন্য। প্রিয় শ্রোতা, এই ফোন কলটি শোনার পরে শুধু এতটুকুই বলবার আছে যে যারা অনেকেই কনফিউজ ছিলেন, আমার মনে হয় এই ফোন কলটি শোনার পর তাদের কনফিউশন অনেকখানি দূর হয়ে যাবে। কনফিউশনে থাকুন আর না থাকুন, আমরা শুধু এতটুকুই বলতে চাই এখানে যে যে মিলন খানকে আজকে আমরা এখানে উপস্থিত করেছি, সেই মিলন খানের মতো আরেকটি মিলন খান যেন আমাদের সমাজে জন্ম না হয়। এই ব্যাপারটিতে মিলন খান নিজে যেমন একমত, ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আমাদের রেডিও লাখ লাখ শ্রোতা যারা রয়েছেন তারাও একমত। আপনি নিজে তো এ পথে পা বাড়াবেনই না, এবং একই সাথে আপনার চারপাশের বন্ধু যারা আছে তাদেরকেও সতর্ক করুন, কারণ এই জীবন আসলেই কোনো জীবন নয়। প্রিয় শ্রোতা, আমরা ফোন কল শুনেছি, আমরা এভিডেন্স গুলো দেখলাম, এইবার আমরা আমাদের এক্সপার্ট যিনি পুরো অনুষ্ঠানটি শুনেছেন তাকে ফোনে কানেক্ট করছি। তিনি হচ্ছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তার মূল্যবান মতামত আমরা এই মুহূর্তে জানতে চাই। অনুরাগ চাকমা, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
জীবনের যে গল্পটা শুনলাম সেখানে আমার কাছে মনে হয়েছে এখানে ফ্যামিলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার কথা, যেটার মানে অনুপস্থিত একেবারে দেখা গেল না যে ওর পারিবারিক শাসন ব্যবস্থা খুবই নড়বড়ে, এবং একটা বাচ্চা বেড়ে ওঠা থেকে শুরু করে তার যে চিন্তা ভাবনা আচার আচরণ কেমন হবে, একটা মানুষের পারিবারিক ভূমিকাটাকে, তো এই ভূমিকাটা যখন পরিবার পালন করতে পারে না বা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, তখন হয় ওই বাচ্চা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হয়, এটা একটা বিষয়। তো আমি সেজন্য আজকে যারা এই অনুষ্ঠানে আমাদের প্রোগ্রামটা এই মুহূর্তে শুনছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যে বাচ্চারা আছে, যে ছেলে মেয়েরা আছে, যে কিশোররা আছে, যারা যুব আছে, যে আমরা তাদেরকে আমাদের ফ্যামিলি সাপোর্ট গুলো যতটুকু দেওয়া উচিত এই সাপোর্টটা যাতে প্রোভাইড করি। আর দুই নম্বর হচ্ছে কোন একটা মানুষ যখন কোন একটা অন্যায় করে বা ধন পেতে পা দেয় তাকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক পথে নিয়ে আসার আমাদের এক্ষেত্রে হচ্ছে সমাজের পরিবারের রাষ্ট্রের ইনিশিয়েটিভ খুবই ইম্পর্টেন্ট, কারণ তার পাশাপাশি আমাদের সমাজের যে মূল্যবোধের অবক্ষয় এবং এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে স্কুল কলেজে বাজারে সবখানে কিন্তু আমরা পরিলক্ষিত করি, যে আজকে বাচ্চারা স্কুলে গিয়ে মারামারি করতেছে, আজকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মারামারি করতেছে, আজকে খেলার মাঠে গিয়ে মিলনদের মতো মারামারি করে মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের মূল্যবোধের জায়গাতে যে পছন্দ রয়েছে যে আমাদের অবক্ষয় সেটির একটা রিফ্লেকশন। তো এই জায়গাতে হচ্ছে সমাজের অনেক কিছু করণীয় আছে, তার মধ্যে আমার মনে হয় আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দিতে পারে এটি খুবই আমাদের বর্তমান সময়ের জন্য একটি সময় উপযোগী চিন্তা বলে আমি মনে করি। তো সেই জন্য হচ্ছে সমাজের একটা ইফেক্টিভ রোল এখানে আছে, ফ্যামিলির কোন বিকল্প নেই, এবং আমরা ফ্যামিলিকে মনে করি যে একটা শিশুর প্রাথমিক এডুকেশন তার শুরু হয়ে যায়, আমরা তো স্কুলে যাই ফর্মাল এডুকেশনটা নেই, এবং শিক্ষাটা কিন্তু একেবারে পরিবার থেকে মানুষ জন্ম থেকে শিক্ষা গ্রহণ করা শুরু করে, তো এই জায়গা থেকে পরিবর্তন না আসে সেই আমরা কিন্তু মিলনের মতো মানুষ দেখতে পাবো, এবং সমাজে যে একটা প্রতিবেশী যে এক মানুষের যে সম্পর্ক যে একজন আরেকজনকে যেভাবে বিহেভ করার কথা এই নৈতিক শিক্ষা গুলো আমাদেরকে পরিবার থেকেও প্রভাইড করতে হবে।
জি অনুরাগ চাকমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
প্রিয় শ্রোতা, শেষ হলো মিলন খানের অপ্রিয় সত্য বলার পর্ব, কিন্তু শেষ হচ্ছে না যাহা বলিব সত্য বলিব। আমরা একটু পরে ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব বাকি সেগমেন্ট গুলো নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Thank you.
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, শো চলাকালীন সময়ে অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি আমাদের ফেসবুকে, আমরা পেয়েছি আমাদের SMS বারে, এবং একই সাথে আমাদেরকে ইমেইল করেছেন অনেক। আমরা সেখান থেকে দু একটি কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শোয়েব লিখেছে, এটা দেখি, শোয়েব লিখেছে, খুব অবাক হয়ে লিখেছে যে এ তো দেখছি এক দুর্ধর্ষ লোক। রোহান লিখেছে, এখনো ঘোরের মধ্যে আছি এবং ঠিক বুঝতে পারছি না যে কোনটা বিলিভ করবো কোনটা করব না। নাফিস লিখেছে, কথাগুলো বিশ্বাস হচ্ছে না, আবার হচ্ছে। অহনা লিখেছে, নিঃসন্দেহে মিলন এক ভয়াবহ মানুষ। মর্জিনা লিখেছে, এভাবে কি মানুষ মানুষকে খুন করতে পারে। তিথি লিখেছে, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। জীবন লিখেছে, পরিবার ভয়ে ওর সাথে যোগাযোগ করছে না, ব্যাপারটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। ঠিক একইভাবে অনেকে পরিবার নিয়ে লিখেছেন যে পরিবারের কাছ থেকে যদি ফুল সাপোর্টটা সে পেত তাহলে হয়তো মিলন খানের জীবনটা এরকম হতো না, যেটা আমাদের এক্সপার্ট প্যানেল থেকে তাজুল ইসলামও বলার চেষ্টা করছিলেন। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে বারবারই বলে থাকি, এটা এমন একটি আসন যেখানে বসে মানুষ তার বিবেকের তাড়নাবোধ থেকে জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করে। কিন্তু আমরা বিলিভ করি যে এই জায়গাটিতে আসা সবার জন্য সম্ভব হয় না। সে কারণেই আমরা আপনাদের জন্য মেইল অ্যাড্রেস রেখেছি। আমরা বলি আপনাদেরকে যে আমাদেরকে আপনি চিঠি লিখতে পারেন জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করে। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আর মেইল যদি করতে চান সেক্ষেত্রে মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। গত সপ্তাহে আমাদের কাছে চিঠি লিখেছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের জীবনের যে অপ্রিয় সত্যগুলো চিঠির মাধ্যমে আমরা জেনেছি তা এখন শুনব আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
বাবা মায়ের একমাত্র সন্তান আমি। HSC পাশ করার পর ইচ্ছা ছিল স্নাতকে ভর্তি হব, কিন্তু বাবার ইচ্ছায় নিজেদের ব্যবসায় জড়াতে হয়। মাত্র 22 বছর বয়সে বাবার ইচ্ছায় বিয়ে করতে হলো। বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই 1996 সালে বাবা মারা যায়। সব দায়িত্ব এসে পড়ে আমার উপর। এরই মধ্যে আমি 2 সন্তানের জনক হই। এদিকে আমার এক নিকটাত্মীয় বিবাহিত নারীর সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে নিজের অজান্তেই আমাদের মধ্যে একটা অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এদিকে এই সম্পর্কের মোহে পড়ে আমি সন্তান তথা সংসারের প্রতি অমনোযোগী হয়ে যাই। এক পর্যায়ে নষ্ট হয়ে যায় আমার ব্যবসা, বাধ্য হয়ে চাকরিতে যোগ দিই। এদিকে চলতেই থাকে আমার পরক্রিয়া প্রেম, কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম। এই কারণে এক সময় আমার চাকরিও চলে যায়। এরই মাঝে আমি 4 কন্যা আর 1 পুত্র সন্তানের জনক হই। 2006 সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় আমার স্ত্রী। এত কিছু হারিয়ে আমি আমার ভুল আজ বুঝতে পেরেছি, আর বুঝতে পেরে এই অভিশপ্ত পরকীয়া জীবন থেকে সরে এসেছি। বর্তমানে সন্তানদের নিয়ে আছি আর চাই তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। বন্ধুদের প্রতি এটাই অনুরোধ থাকবে, ধ্বংসাত্মক সম্পর্কে কখনো চড়াবেন না।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম, আপনার যে উপলব্ধি সেটা শুধুমাত্র আপনাকে শুদ্ধ করেনি, এবং একই সাথে আমরা বলতে চাই লাখো মানুষ হয়তো বা আপনার কাছ থেকে সচেতন হবে। প্রিয় শ্রোতা, ধীরে ধীরে পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব আজকের মতো। একই সাথে আমরা প্রত্যাশা করছি আগামী রবিবার আরো একজন বন্ধুকে নিয়ে আমরা হাজির হয়ে যাব যাহা বলিব সত্য বলিব মঞ্চে, যিনি অকপটে স্বীকার করবেন কি তার ভুল ছিল, কি কারণে তার ভুল ছিল, এবং সেই ভুলের পরিণতি বা অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। আর জি কিপ্রিয়া এবং আমার টিম মেম্বার আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি এবং সবশেষে ধন্যবাদ জানাতে চাই হ্যালো 8920 টিমকে সার্বিক সহযোগিতার জন্য। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.